This track was downloaded from fusionbd.com.
Suha, এটাকে ব্যাগে ভিতর রাখতে পারছো না? ভাবি, হাতেই থাকো? আমি তো বুঝতেই পারছি না। ভাবি, সামনে পহেলা বৈশাখে আমাদের অ্যাপার্টমেন্টে অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম হবে সেটাতে এটা নিয়ে একটা আইটেম রাখবো। তো সে আইটেমটা কি? এই ধরো জোকারের জোকারি, তোমরা পারো বটে।
ভাববেন এই কি সম্ভব। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে। স্বাগত সবাইকে এবিসি রেডিও 99.2। আজ পহেলা বৈশাখ, 1421। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমি শর্মি, এবং শুভ নববর্ষ সবাইকে আমার পক্ষ এবং কুয়াশা টিমের পক্ষ থেকে। আজকে আরো একটি বিশেষ দিন, আজকে কুয়াশার 51তম পর্ব সম্প্রচারিত হচ্ছে, এবং ঠিক এক বছর আগে অর্থাৎ আরেকটু পরে এক বছর হবে, অর্থাৎ গত বছর 15ই এপ্রিল কুয়াশা প্রথম সম্প্রচার করা শুরু হয় এবিসি রেডিওতে। দেখতে দেখতে এক বছর হয়ে গেছে এবং আজকে 51তম পর্ব। গত সপ্তাহে বলেছিলাম একটি ঘোষণা দেবো আনুষ্ঠানিকভাবে, সেটা হচ্ছে যে যে ঘোষণাটা এখন জানাচ্ছি, যে বিশেষ দিনে বলেছিলাম জানাবো সেটা, সেটা আজকেই। সে খবরটা হচ্ছে, সেই ঘোষণাটা হচ্ছে যে কুয়াশায় যে আয়োজনটা করা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা বন্ধুদের জন্য, যারা আমাদের নিয়মিত শ্রোতা বা নিয়মিত লেখেন, এতদিন গল্প পাঠিয়েছেন। একটা জিনিস আগে থেকে কনফিউশনটা দূর করে দিই, গল্প লেখার প্রতিযোগিতা কিন্তু না, স্ক্রিপ্ট রাইটিং। যেভাবে আমরা কুয়াশার মূল কাহিনী সম্প্রচার করি ঠিক সেভাবে লিখতে হবে। দু একজন লিখেছেন, অনেক সময় পাঠিয়ে দু একজন না, বেশ কয়েকজনও পাঠিয়েছেন, কয়েকজন লেখে আমরা সম্প্রচার করিয়েছি মাঝামাঝি সময়ে শুরুর দিকে। তারা তো পাঠাবেন, অন্যরাও পাঠাবেন, নিশ্চয়ই বুঝে গেছেন কি করে পাঠাতে হয়। একটু জানিয়ে দিচ্ছি কি করতে হবে। 16 ফন্টে লিখতে হবে এবং লেখা কমপক্ষে 30 পেজ থেকে সর্বোচ্চ 50 পাতা, আবার তার থেকে বেশিও হলে কোনো ক্ষতি নেই, পাঠাতে হবে। এবং স্ক্রিপ্ট বাছাই করার পর যারা বিজয়ী হবেন বা যে বিজয়ী হবেন তাদের জন্য বিশেষ পুরস্কার তো রয়েছে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে, কুয়াশাতে নাম ঘোষণা করা হবে এবং তাকে জানিয়ে দেওয়া হবে, এবং তার স্ক্রিপ্টটি কুয়াশার মূল কাহিনী হিসেবে সম্প্রচার করা হবে, এবং বিজয়ীকে কুয়াশার বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানানো হবে। পুরস্কার কি সেটা এখন বলবো না, আগে বিজয়ী হন, আগে কুয়াশাতে স্ক্রিপ্ট পাঠাতে হবে, তারপরে জানাবো আমরা। আর এখন জানিয়ে দিচ্ছি আপনি কিভাবে স্ক্রিপ্ট পাঠাবেন। একইভাবে যেভাবে আপনারা গল্প পাঠান সেভাবে পাঠাতে হবে। তারপর আবারও বলছি ঠিকানা, kuasha.fm8920@gmail.com। আবার বলছি আমাদের ইমেল অ্যাড্রেস আছে kuasha.fm8920@gmail.com এই ঠিকানায়, অথবা এবিসির যে অ্যাড্রেস আছে সেটাতে আপনি মেইল করে পাঠাতে পারেন, বা সেই ঠিকানায় যে করেই হোক নিজে এসে বা পৌঁছে দিতে পারেন আপনি। আমি জানিয়ে দিচ্ছি এবিসির অ্যাড্রেস, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারবান বাজার, ঢাকা। আবার বলছি এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারবান বাজার, ঢাকা, এই ঠিকানায় পাঠাতে হবে। তো তৈরি হয়ে যান এক্ষুনি কুয়াশা স্ক্রিপ্ট লিখতে। আমার মনে হয় অনেক সাড়াই পাবো, অনেকে লিখেছেন, অনেকে যারা আমাদের স্ক্রিপ্ট দেন তারা কিন্তু কুয়াশা শুনেই আগ্রহী হয়েছে লিখবার জন্য। আর তাহলে চলে যাই আজকে 51তম পর্বের, আমরা যেভাবে শুরু করি। আজকে সে বিখ্যাত লেখক সত্যজিতের একটি গল্প আছে যার নাম হচ্ছে লাখপতি, এবং গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। গল্পটি এখন আমরা শুনবো প্রথম পর্ব, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে পরের পর্ব চলে যাচ্ছি। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 2221 এবিসির ফ্যান পেজ, এবিসি রেডিও বিডি ডট এস এম এ লগ ইন করে সেখানে ফ্যান পেজে পাঠাতে পারেন, আর আর যে সামনে আর জিএস এইচ এআর এম ডাব্লিউ এন সেখানে পাঠাতে পারেন। সঙ্গে থাকেন।
ত্রিদীপ চৌধুরী আর থাকতে না পেরে বিরক্ত ভাবে বেয়ারাকে ডাকার বোতামটা টিপলেন। কিছুক্ষণ থেকেই তিনি অনুভব করছেন যে কামরাটা যত ঠান্ডা থাকার কথা মোটেই তত ঠান্ডা নয়, অথচ তার 3 সহযাত্রী দিব্যি নাড্ডা কে ঘুমোচ্ছেন। যেটা যে কি করে সম্ভব হয় তা ত্রিদিবাবু মোটেও বুঝতে পারেন না। আসলে অন্যায়ের প্রতিবাদ না করে করে হয়েছে এই হাল। সাপ চরে রা নেই বলেই তো যাত্রার কোনোদিন উন্নতি হল না। দরজায় টোকা পড়ল, অন্ধারা। দরজাটা একপাশে সরে গিয়ে বাইরে পেয়ারাকে দেখা গেল। কামরার টেম্পারেচার কত রাখা হয়েছে? ধমকের সুরে জিজ্ঞাসা করলেন ত্রিদীপ বাবু।
মালুম নেই হ্যাঁ বাবু। কেন মালুম নেই? কেন এসি তো ট্রাভেল করে গরম ভোগ করতে হবে, এ আবার কিরকম কথা? এই ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই।
পেয়ারা আর কি বলবে, সে বোকার মতো দাঁত বার করে দাঁড়িয়ে দিল। এদিকে আপার বার্থের মাদ্রাজি ভদ্রলোকটির ঘুম ভেঙে গেছে, তাই ত্রিদীপ চৌধুরীকে বাধ্য হয়ে তার রাগ হজম করে নিতে হলো।
ঠিক হ্যাঁ, তুমি যাও। আর শোনো, কাল সকালে ঠিক 6:30 সময় চা দেবে।
বেয়ারা চলে গেল। ত্রিদীপ বাবু দরজা বন্ধ করে তার জায়গায় শুয়ে পড়লেন। এসব ল্যাঠা ভোগ করতে হতো না যদি তিনি প্লেনে আসতেন। তার মতো অবস্থা সম্পন্ন লোকেরা কলকাতা থেকে রাঁচি সাধারণত প্লেনে যায়। মুশকিল হচ্ছে কি, প্লেনে যাত্রা সম্পর্কে ত্রিদীপ বাবু একটা আতঙ্ক বোধ করেন, সেটা কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব। বছর 12 আগে তিনি একবার প্লেনে করে বোম্বাই গিয়েছিলেন, সে এক ভয়াবহ অভিজ্ঞতা। সেদিন আবহাওয়া ছিল প্রতিকূল, ফলে প্লেন আকাশে ওঠার সঙ্গে সঙ্গে যে ঝাঁকুনি শুরু হয় সেটা চলে একেবারে শেষ পর্যন্ত। সেদিনই ত্রিদীপ বাবু মনে মনে প্রতিজ্ঞা করেন তিনি আর কখনোই প্লেনে চড়বেন না। তাই এবার যখন রাঁচি যাওয়ার দরকার হল তখন তিনি সরাসরি রাঁচি এক্সপ্রেসে বুকিং করলেন। এসিতে আরামের প্রত্যাশা করেছিলেন, কিন্তু এখন সে আশায় জলাঞ্জলি দিয়ে অন্ধকার কামরায় শুয়ে নানান চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন। বিশেষ করে মনে পড়ছে তার ছেলেবেলার কথা। রাঁচিতেই তার জন্ম। তার বাবা আদিনাথ চৌধুরী ছিলেন রাঁচির নাম করা ডাক্তার। ত্রিদীপবাবু স্কুলের পড়াশোনা রাঁচিতে শেষ করে কলকাতায় চলে যান কলেজে পড়তে। মামা বাড়িতে থেকে বিয়ে পর্যন্ত পড়ে কিছুদিনের মধ্যে তার এক মারোয়ারি বন্ধুর পরামর্শে ব্যবসা করে চলে। লোহা লক্করের ব্যবসা দিয়ে শুরু করে অল্প দিনের মধ্যেই ব্যাংকে তার অনেকগুলো টাকা জমে যায়। তিনি বুঝতে পারেন যে ভাগ্য লক্ষ্মী তার প্রতি সবিশেষ প্রসন্ন। তখন থেকে তিনি কলকাতাতেই থেকে যান, যদিও বাপমার রাঁচি ছাড়েননি। প্রথমে সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাটে, তারপর রোজগার বাড়লে পর হ্যারিংটন স্ট্রিটে একটা দোতলা বাড়ির একতলাটা ভাড়া নেন ত্রিদীপ বাবু। বাপমায়ের সঙ্গে যে একেবারে যোগাযোগ ছিল না তা নয়, প্রতি বছর অন্তত একবার 7 দিনের জন্য এসে পৈতৃক বাড়িতে কাটিয়ে যেতেন ত্রিদীপ বাবু। বাপমায়ের অনুরোধেই তিনি 26 বছর বয়সে বিয়ে করেন। 2 বছর পর তার একটি ছেলে হয়, সেই ছেলে এখন আমেরিকায় পড়াশোনা করছে। আর কোনো সন্তান হয়নি ত্রিদীপ বাবু। স্ত্রী মারা গেছেন 3 বছর হল, মা দেহ রেখেছেন 72 আর বাপ 74। রাঁচির সেই বাড়ি এখনো রয়েছে একটি চাকর ও একটি মালির জিম্মায়। ত্রিদীপ বাবু প্রতিনিয়ত তাদের মাইনি দিয়ে এসেছেন গত 10 বছর ধরে। বাড়িতে রাখার উদ্দেশ্য হল মাঝে মাঝে 2-4 দিন বিশ্রাম করে যাওয়া, কিন্তু রোজগারের ঠান্ডায় সেটা আর হয়ে ওঠেনি। 3 দিন বিশ্রাম মানেই তো 1,500 টাকা হাতছাড়া হয়ে যাওয়া। যে মানুষের জীবনে একমাত্র লক্ষ্য হল অর্থ উপার্জন, তার আর বিশ্রামের সুস্বাদ কোথায়? ত্রিদীপ বাবু আজ লাখপতি। বাঙালিরা ব্যবসায় রোজগার করতে পারে না, এই অপবাদের মুখে তিনি ঝাড়ু মেরেছেন। এবার যে 10 বছর বাদে ত্রিদীপ বাবু রাঁচি যাচ্ছেন সেটা বিশ্রামের জন্য নয়। রাঁচিতে লাক্ষার ব্যবসা একটা বড় ব্যবসা। এই ব্যবসায় কোনো সুবিধা হতে পারে কি না সেটা যাচাই করে দেখার জন্যই রাঁচি যাওয়া। পৈতৃক বাড়িতেই থাকবেন ত্রিদীপ বাবু এবং দুদিনের মধ্যেই কাজ হয়ে যাবার কথা। প্রশান্ত সরকারকে তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন আসছেন বলে। সেই তার বাড়িতে গিয়ে চাকরকে বলে সব ব্যবস্থা করে রাখবে। প্রশান্ত তার বাল্য বন্ধু, রাঁচির এক মিশনারি স্কুলে মাস্টারি করে। ত্রিদীপ বাবুর সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে। যদিও পুরনো বন্ধুর জন্য তিনি এতটুকু করতে রাজি হবেন এটা ত্রিদীপ বাবু বিশ্বাস করেন। আশ্চর্য, এসব ভাবতে ভাবতে কখন যে ত্রিদীপ বাবুর ঘুম এসে গেল এটা তিনি নিজেও জানেন না। তারও যে অন্য তিনজন যাত্রীর মতো নাক ডাকে এটা কি তিনি জানেন? রাত্রি এক্সপ্রেস আসার টাইম সকাল 7:15। প্রশান্ত সরকার তার ছেলেবেলার বন্ধুকে স্বাগত জানাতে 10 মিনিট আগেই হাজির হয়েছেন স্টেশনে। স্কুলে থাকতে ত্রিদীপ চৌধুরী ওরফে মন্টির সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ত্রিদীপ যখন কলকাতায় কলেজে পড়ত তখনও দুজনের মধ্যে নিয়মিত চিঠি লেখালেখি হতো। কলেজ ছাড়ার পরে এখন দুজনের মধ্যে ব্যবধান এসে পড়ে, এর জন্য দায়ী অবশ্য ত্রিদীপ বাবু। বাপ মা বেঁচে থাকতে তিনি মাঝে মাঝে রাতে এসেছেন কিন্তু প্রশান্তকে না জানিয়ে। ফলে অনেকবার এমন হয়েছে দুজনের মধ্যে দেখাই হয়নি। কেন যে এরকম হচ্ছে সেটা প্রশান্ত সরকার বুঝতেই পারেননি। তারপর খবরের কাগজ থেকে জেনেছেন যে ত্রিদীপ চৌধুরী এখন একজন ডাক ফ্লাইটের ব্যবসায়ী, অর্থাৎ তিনি এখন প্রশান্তের নাগালের বাইরে। সেটা আরো স্পষ্ট হয় এই সেদিনের পাওয়া চিঠিটা থেকে। 4 লাইনের সংক্ষিপ্ত শুকনো চিঠিতে দুজনের মধ্যে দূরত্বটাই ফুটে ওঠে। বন্ধুর এই পরিবর্তনে প্রশান্ত বাবু খুশি হতে পারেন। স্কুলের সেই সরল হাসি খুশি মন্টুর সঙ্গে এই লাখপতি ত্রিদীপ চৌধুরীর যেন কোনো মিল নেই। মানুষ কি বয়সের সঙ্গে সঙ্গে এতই বদলে যায়? ত্রিদীপ চৌধুরীর যে অভাবনীয় আর্থিক উন্নতি হয়েছে সেটা অস্বীকার করা যায়, কিন্তু টাকার গরমটাকে কোনোদিনও বিশেষ আমল দেন না প্রশান্ত সরকার। তার চরিত্রের এই বিশেষ বিদ্যা তার বাবার কাছ থেকে পাওয়া। প্রমথ সরকার ছিলেন গান্ধী ভক্ত আদর্শবাদী পুরুষ। প্রশান্ত নিজের জীবনে এমন কোনো উত্থান পতন ঘটেনি। একজন স্কুল মাস্টারের জীবনে কতই বা রকম ফের হবে, তাই আজ তাকে দেখলে ছেলেবেলার প্রশান্ত ওরফে পানুকে চিনতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ত্রিদীপ চৌধুরী সম্বন্ধে সে কথা বলা চলে কি সেটা জানার জন্যই প্রশান্ত সরকার উদ্বিগ্ন হয়ে আছেন। ছোটবেলার বন্ধু আজ লক্ষপতি হয়ে যদি দেমাক দেখাতে আসে তাহলে সেটা বরদাস্ত করা মুশকিল হবে। ট্রেন এলো 10 মিনিট লেটে, মাত্র 3 দিনের জন্য আসা, তাই ত্রিদীপ বাবু সঙ্গে একটা ছোট সুটকেস আর একটা ফ্লাস্ক ছাড়া আর কিছুই আনেননি। সুটকেসটা প্রশান্তবাবু একরকম জোর করেই নিজের হাতে তুলে নিলেন। তারপর দুজনে রওনা দিলেন স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির উদ্দেশ্যে।
অনেকক্ষণ ওয়েট করতে হলো নাকি?
ত্রিদীপ চৌধুরী প্রশ্ন করলেন হাঁটতে হাঁটতে।
এই মিনিট 20। তুমি যে আবার স্টেশনে আসবে সেটা ভাবতেই পারিনি, কোনো দরকার ছিল না, আমি তোমার এই প্রথম আসছি না রাঁচিতে।
প্রশান্ত বাবু মৃদু হাসল, কোনো মন্তব্য করলেন না। বহুদিনের অভ্যাস মতো তিনি বন্ধুকে তুই বলার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু বন্ধু তুমি বলাতে সেটা আর হলো না।
এখানে সব খবর ভালো তো?
জিজ্ঞেস করলেন ত্রিদীপ বাবু। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। এতদিন বাদে বাবু আসছেন জেনে তোমার মালি আর চিন্তামণি সব ঠিক করে রেখেছে। চিন্তামণি হলো একাধারে রসুয়ে আর চৌকিদার।
বাড়িটা বাসযোগ্য আছে তো, নাকি আবার ভূতের বাসায় পরিণত হয়েছে?
প্রশান্ত বাবু আবার মৃদু হেসে একটু চুপ থেকে বললেন, ভূতের বাড়ির কথা জানি না, তবে তোমাকে একটা কথা জানানো দরকার। আমি সেদিন রাত্রে তোমার বাড়ির পাশ দিয়ে যাবার সময় বছর 10-এর একটু ছেলেকে বাগানে খেলতে দেখেছি।
রাত্রে মানে?
বেশ বেশি রাত, 11:30-এর মতন হবে। দেখে একেবারে চমকে গিয়েছিলাম, মনে হলো 10 বছরের মন্ত্রী আবারও ফিরে এসেছে।
এনিওয়ে, ভূত যে নয় সে তো বোঝাই যাচ্ছে, বাড়ি তো আমার বাবা তৈরি,
ওতে কে মরেছে না মরেছে সেটা আমার জানা আছে। কথা হলো বাড়িটাকে ঝেড়ে পুছে রেখেছ তো?
একেবারেই তকতকে করে দেখেছে। আমি কাল গিয়ে দেখে এসেছি। ভালো কথা, তোমার কাজ কখন কোথায়?
আমার নাম কাম যেতে হবে আজই দুপুরে আফটার লাঞ্চ। মহেশ্বর জৈন বলে একটা লক্ষা ব্যবসায়ী থাকেন ওখানে।
বেশ তো, আমরা এখন যে ট্যাক্সিতে যাচ্ছি সেটাই তোমার জন্য ঠিক করা। এখন তোমাকে পৌঁছিয়ে দুপুরে খেয়ে আবার দুটোর মধ্যে তোমার কাছে চলে আসবে। নাম কাম যেতে মিনিট দশেকের বেশি লাগবে না। ট্যাক্সিতে উঠে রওনা হওয়ার পরে প্রশান্ত সরকার জরুরি কথাটা পারলেন, তাও সরাসরি নয়, একটু ভনিতা করে। তুমি আছো কতদিন? আজ কথা শেষ না হলে কাল আরেকবার যেতে হবে। আমি ফিরছি পরশু।
যা ভারভাত্রিক চেহারা হয়েছে তোমার, খোলাখুলি কথা বলতেও সংকোচ হয়।
কি বলতে চাও বলে ফেলো না, ওরকম ঘুরিয়ে পেঁচিয়ে বললেই সন্দেহ হয়।
কিছুই না, সামান্য একটা অনুরোধ। তুমি রাজি হলে তোমার এই বাল্যবন্ধু খুব গ্রেটফুল বোধ করবে।
কি অনুরোধ?
ফাদার উইলিয়ামস কে মনে আছে?
উইলিয়ামস, উইলি, ও সেই লালদারি,
লালদারি, সেই উইলিয়ামস বছর পাঁচেক হলো একটা স্কুল করেছেন গরিব ছেলে মেয়েদের জন্য। তাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব রকম ছেলেই পড়ে। মাথার ঘাম পায়ে ফেলে ব্যাপারটা দাঁড় করিয়েছেন ভদ্রলোক। তার খুব ইচ্ছে যে তুমি একবার স্কুলটাকে দেখে যাও।
কিছুই না, আধ ঘন্টার ব্যাপার।
ভদ্রলোক খুব উৎসাহিত বোধ করবেন।
গেলেই তো হাত পাত।
এইসব আমন্ত্রণের পেছনে আসল কথাটা কি সেটা কি তুমি জানো না?
নতুন ইনস্টিটিউশন, টানাটানির ব্যাপার, একজন পয়সাওয়ালা মক্কেলকে ডেকে আপ্যায়ন করে তারপর মাথায় হাত বুলিয়ে ভিক্ষের ঝুলিটা সামনে তুলে ধরা, এই জিনিস আমার কাছে নতুন নয়। এককালে বহুবার এই প্যাচে পড়তে হয়েছে, আমি ভুক্তভোগী। চ্যালেঞ্জ যদি করতেই হয় তো সে যখন পরকালের চিন্তা করবো তখন, এখন নয়, এখন সঞ্চয়ের সময়। পরোপকারী হিসেবে একবার কি নাম হয়ে গেলে আর নিস্তার নেই, কাজেই আমাকে এই ধরনের রিকোয়েস্ট করতে হয়েছে না, আমি শুনবো না। বুঝিয়ে বললে ফাদার নিশ্চয় বুঝবেন, আর সে ভার তোমার উপর। এখানে এসে কাজের বাইরে আমি যেটা চাই সেটা হল ওয়েস্ট। কলকাতায় একটা মিনিট ফাঁক নেই।
ঠিক আছে, এমন একটা প্রস্তাবের যে এই প্রতিক্রিয়া হতে পারে সেটা প্রশান্ত বাবু ভাবতে পারেননি। এখন মনে হচ্ছে এটাই স্বাভাবিক। এ মন্টু সেকালের সে মন্টু নয়। এই মানুষটাকে প্রশান্ত বাবু চেনেন না। জন্মস্থানে এসে ত্রিদিব বাবুর ভারী কি ভাবটা খানিকটা দূর হয়ে তার জায়গায় একটা প্রসন্নতার আমেজ দেখা দিল। এই সুযোগে প্রশান্ত বাবু তার দ্বিতীয় প্রস্তাবটা করলেন। আমার একটা অনুরোধ তো নাকচ হয়ে গেল, কিন্তু দ্বিতীয়টি ভাই রাখতে হয়। আমার গিন্নি বারবার করে বলে দিয়েছেন তোমায় বলতে যে আজ রাত্রিরে যেন এই গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়ে, খাওয়াটাও ওখানেই সারতে হবে। বলা বাহুল্য, অভাবের সংসার হলেও এটা জোর দিয়ে বলতে পারি যে সেখানে ত্রিদীপ চৌধুরীর সামনে কেউ ভিক্ষের ঝুড়ি খুলে ধরবে। ত্রিদীপবাবু এ ব্যাপারে আপত্তি করলেন না। করুণাবশত কিনা তাই নিয়ে মাথা ঘামালেন না প্রশান্ত সরকার। তার তাড়া আছে, বাজার সেরে নাওয়া খাওয়া সেরে তাকে স্কুলে যেতে হবে। বিদায় নেবার সময় তিনি বলে গেলেন যে আটটা নাগাদ তিনি নিজে এসে ত্রিদীপবাবুকে নিয়ে যাবেন, আর দশটার মধ্যে খাইয়ে দিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেব, এ গ্যারান্টি দিচ্ছি। ত্রিদীপ চৌধুরীর ব্যক্তিত্ব আর তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা, এই দুটোই যে তার সাফল্যের অন্যতম প্রধান কারণ সেটা আজ আরেকবার প্রমাণ হয়ে গেল। রাঁচিতে আসা তার বৃথা হয়নি। তার নানান ব্যবসার সঙ্গে লাক্ষা যুক্ত হয়ে তার জীবনটাকে আরেকটু জটিল করে তুলল সেটা ঠিক, কিন্তু সেই সঙ্গে অতিরিক্ত আয়ের কথাটা ভাবলে আর আক্ষেপ করার কোনো কারণ থাকে না। পাঁচটা নাগাদ বাড়ি ফিরে চা খেয়ে ত্রিদীপ বাবু একবার তার জন্মস্থানটা ঘুরে দেখলেন। দোতলা বাড়ি, একতলায় বৈঠকখানা, খাবার ঘর, গেস্ট রুম আর রান্নাঘর, দোতলায় দুটো বেডরুম, বাথরুম আর একটা বেশ বড় পশ্চিমমুখী ঢাকা বারান্দা। দুটোর মধ্যে ছোট বেডরুমটা ছিল ত্রিদীপ বাবুর ঘর। ছোটবেলার তুলনায় এখন সেটাকে অনেক ছোট বলে মনে হয়, কারণ তিনি নিজেই শুধু বড় হয়েছেন। ঘর যেমন ছিল তেমনই আছে। ঘরের দরজায় দাঁড়িয়ে খাটটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ত্রিদীপ বাবু স্থির করলেন আজ রাতে তিনি সেখানেই থাকবেন। চিন্তামণি সকালে জিজ্ঞেস করেছিল, কিন্তু তিনি তখনও মন স্থির করে উঠতে পারেননি। রাত্রে বেরোবার মুখে চাকরকে ডেকে ছোট ঘরে বিছানা করার কথা বলে দিলেন। প্রশান্ত সরকারের স্ত্রী বেলা সুগৃহিণী এবং রন্ধনে সুনিপুণা, তাই খাওয়াটা হল পরিপাটি। ভোজের ব্যাপারে প্রশান্ত বাবু কোনো কার্পণ্য করেননি। ত্রিদীপবাবু তৃপ্তির সঙ্গেই খেয়েছেন, কিন্তু খাবার পরে 10 মিনিটের বেশি বসেননি। ত্রিদীপবাবুর বর্তমান অবস্থা, তিনি কিভাবে এই অবস্থায় পৌঁছলেন সে ব্যাপারে প্রশান্তের কৌতূহল হয়ে গেল। 9:45-এর মধ্যে ত্রিদীপবাবু নিজের বাড়িতে ফিরে গেলেন। বাড়িটা শহরের একটা অপেক্ষাকৃত নির্বিলি অংশে, পাড়া এর মধ্যেই নিস্তব্ধ হয়ে গেছে। ত্রিদীপবাবু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় তার নিজের পায়ের আওয়াজ নিজের কাছে দুর্মুষের মতো মনে হল। দোতলায় এসে ত্রিদীপবাবু দেখলেন তার ছোটবেলার খাটে তার জন্য বিছানা পাতা হয়ে গেছে। সবে মাত্র খাওয়া হয়েছে, তাই তিনি স্থির করলেন কিছুক্ষণ বারান্দায় আরাম কেদারায় বসে বিশ্রাম করে তারপর শুতে যাবেন। হেলানো চেয়ারে গা এলিয়ে দিয়ে আধ ঘন্টার মধ্যেই তিনি অনুভব করলেন সারাদিনের সমস্ত ক্লান্তি ও অবসাদ চলে গিয়ে তিনি আশ্চর্য রকম হালকা ও শান্তি বোধ করছেন। ত্রিদীপবাবু বুঝতে পারলেন তিনি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন। সমস্ত বিশ্ব চরাচরে যেন সেটাই একমাত্র শব্দ। তাই কি না, তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হল, একটা ক্ষীণ কণ্ঠস্বর। সেটা কোত্থেকে আসছে বলা কঠিন। মনোযোগ দিয়ে শুনে ত্রিদীপবাবু বুঝলেন সেটা কোনো অল্প বয়স্ক ছেলের গলায় আবৃত্তির শব্দ। কবিতাটা তার ভীষণ চেনা, ক্ষীণ হলেও কণ্ঠস্বর স্পষ্ট, প্রত্যেকটি কথা পরিষ্কার।
রথের দিনে খুব যদি বের হয় একলা যাব, করবো না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চর।
এতদিন যেন ত্রিদীপ চৌধুরীর স্মৃতির কোণে লুকিয়ে ছিল কবিতাটা, আজ শুনে আবারও নতুন করে মনে পড়ছে। আবৃত্তি ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ত্রিদীপবাবু উঠে পড়লেন চেয়ার থেকে। মনটাকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়া কোনো কাজের কথা নয়, আসল হলো ভবিষ্যৎ, অতীত নয়। তিনি জানেন ভবিষ্যতে তাকে আরো অনেক উপরে উঠতে হবে, লাখপতি থেকে কোটিপতি হতে হবে। অতীত মানে যা ফুরিয়ে গেছে, শুকিয়ে গেছে আর শেষ হয়ে গেছে। অতীতের চিন্তা মানুষকে দুর্বল করে আর ভবিষ্যতের আশা তাকে সবল আর সক্রিয় করে। নিজের শোবার ঘরে গিয়ে ত্রিদীপবাবু ভ্রুকুঞ্চিত করলেন। শহরে এখন লোডশেডিং, খাটের পাশে টেবিলের উপর একটা মোমবাতি টিম টিম করে জ্বলছে। তার মৃদু আলোতে তিনি স্পষ্ট দেখতে পেলেন বিছানাটা ভালো করে পাতা হয়নি, চাদর বালিশ দুটোই কুচকে আছে। হাত দিয়ে চাপড় মেরে সেগুলোকে টান করে দিয়ে পাঞ্জাবি খুলে আলনায় রেখে ত্রিদীপবাবু খাটে শুয়ে পড়লেন। মোমবাতিটা জ্বলবে কি, কোনো দরকার নেই, এক ফুয়ে সেটাকে নিভিয়ে দিলেন ত্রিদীপবাবু। পোড়া মোমের উগ্র গন্ধ কিছুক্ষণ বাতাসে ঘোরাফেরা করে নিয়ে গেল। পশ্চিমের জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছে, রাতের আকাশ চাঁদের আলোয় ফিকে। পায়ের দিকে ঘরের দরজা, দরজা দিয়ে বাইরে বারান্দা ও পায়ে সিঁড়ির মুখটা দেখা যাচ্ছে। সিঁড়ির দিকে দৃষ্টি যাবার কথা নয়, কিন্তু ত্রিদীপবাবুর মনে হল তিনি যেন একটা পায়ের আওয়াজ পাচ্ছেন। খালি পায়ে থপ থপ করে সিঁড়ি দিয়ে ওঠার শব্দ, কিন্তু কেউ এলো না। শব্দটা যেন মাঝ সিঁড়িতে থেমে গেল। হঠাৎ ত্রিদীপবাবুর মনে হল তিনি অনর্থক ছেলে মানুষই কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন। সব ভৌতিক চিন্তা এক ঝটকায় মন থেকে দূর করে দিয়ে তিনি শক্ত করে চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা করলেন। একতলার খাবার ঘরের জাপানি ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। ঘড়িটা এতদিন বন্ধ ছিল, আজই সকালে ত্রিদীপবাবু আবার সেটাকে চালু করে দিয়েছেন। ঘড়ির শেষ ঢং মিলিয়ে যাওয়ায় নৈশব্দ যেন আরো বেড়ে গেল। ত্রিদীপবাবুর চোখ বন্ধ এবং সেই বন্ধ চোখে যেন তিনি টুকরো টুকরো ঝাপসা ছবি দেখতে শুরু করেছেন। তিনি জানেন যে এটা ঘুমের পূর্বাভাস। ওই টুকরো ছবিগুলো আসলে স্বপ্নের টুকরো। মানুষ গান করার আগে যেমন গুনগুন করে সুর ঠিক করে নেয়, এই টুকরো ছবিগুলো হলো আসলে স্বপ্ন শুরু হবার আগে স্বপ্নের গুনগুনানি। কিন্তু স্বপ্নের সময় এখনো আসেনি। চোখ বন্ধ অথচ সম্পূর্ণ সজাগ অবস্থাতে ত্রিদীপবাবু তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করলেন ঘরে কে যেন ঢুকেছে। না, শুধু ষষ্ঠ ইন্দ্রিয় নয়, শ্রবণ ইন্দ্রিয় বটে। ত্রিদীপবাবু নিঃশ্বাসের শব্দ পাচ্ছেন। কেউ যেন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ে দ্রুত শ্বাস নিচ্ছে। লোক দেখতে পাবেন এই দৃঢ় বিশ্বাসে চোখ খুলে তিনি বুঝতে পারলেন তিনি ভুল করেননি। দরজার মুখে একটি ছেলে দাঁড়িয়ে আছে, বছর দশেক বয়স। তার ডান হাতটা আলতো করে দরজার উপর রাখা, বাঁ পাটা একটু সামনের দিকে এগোনো। ছেলেটি যেন ঘরে ঢুকতে গিয়ে লোক দেখে থমকে গেছে। ত্রিদীপবাবু অনুভব করলেন একটা ঠান্ডা ভাব তার পা থেকে শুরু করে মাথার দিকে উঠে আসছে শীত আমি। প্রশান্ত বলেছিল একটি ছেলেকে দেখেছে, বাগানে খেলছিল, ছোটবেলার মন্টু। ছেলেটি নিঃশব্দে আরো তিন পা এগিয়ে এলো। এখন সে খাট থেকে দাঁড়াল, ছোটবেলার মন্টু। ত্রিদীপবাবু হাত পা বরফ, মাথা ঝিমঝিম করছে। তিনি বুঝতে পারছেন এবার তিনি চোখে অন্ধকার দেখবেন, তার আতঙ্ক চরমে পৌঁছেছে। ছেলেটি আরেক পা এগোলো, বেগুনি শার্ট, এই শার্ট সংজ্ঞা হারাবার ঠিক আগের মুহূর্তে ত্রিদীপবাবু রিমঝিমে গলায় প্রশ্ন শুনলেন,
আমার বিছানায় কে শুয়ে?
তার কখন জ্ঞান হয়েছিল বা আদৌ হয়েছিল কিনা, আর তারপর কখন তিনি আবার ঘুমিয়ে পড়েছেন, এসব কিছুই জানেন না ত্রিদীপবাবু। সকালে যথারীতি 6:30 ঘুম ভেঙে গেল। প্রশান্ত বলেছে ঠিক 7:30 এসে তার সঙ্গে ব্রেকফাস্ট করবে। রাত্রে যা ঘটল তারপর তিনি মামুলি দৈনন্দিন কাজের কথা ভাবতেই পারছেন না। জীবনে তিনি প্রথম এমন ধাক্কা খেলেন। কাল চাঁদনী রাতে যে আবৃত্তি তিনি শুনেছিলেন সেই আবৃত্তি করেই তিনি স্কুলে প্রথম পুরস্কার পেয়েছিলেন, আর দ্বিতীয় হয়েছিল প্রশান্ত সরকার। তাতে মন্টু খুশি হয়নি, দুজনেই ফার্স্ট প্রাইজ পেলে দারুণ হতো না রে, মন্টু বলেছিল তার প্রাণের বন্ধু পানুকে। আর ঘরে যে ছেলেটি এলো তার মুখ বোঝা যায়নি, কিন্তু শার্টের রং যে বেগুনি সেটা দেখেছিলেন ত্রিদীপবাবু। এই বেগুনি শার্ট তার সবচেয়ে প্রিয় শার্ট, যেটা তাকে জন্মদিনে দিয়েছিলেন তার ছোট মাসি, সেটাকে তিনি ভুলতে পারেন? ওই শার্ট পরে যেদিন প্রথম স্কুলে গেলেন সেদিন পানু বলেছিল, তোকে ঠিক সাহেবের মতো দেখাচ্ছিল মন্টু। এই অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার মানেও তার কাছে স্পষ্ট। আজকের ত্রিদীপের সঙ্গে ছেলেবেলার ত্রিদীপের কোনো মিল নেই। ছেলেবেলার সেই মন্টু ছেলেবেলাতেই মরে গেছে, আর তার ভূত এসে কাল জানিয়ে গেছে এই ত্রিদীপকে সে মোটেও বরদাস্ত করতে পারছে না। প্রশান্ত বাবুকে রাতের ঘটনা কিছুই বললেন না ত্রিদীপবাবু, তবে এটা তিনি বুঝতে পারছিলেন যে শত চেষ্টা করেও তিনি সম্পূর্ণ স্বাভাবিক হতে পারছেন না। তাই বোধ হয় প্রশান্ত বাবু একসময় প্রশ্ন করলেন, তোমার কি হয়েছে বলো তো, রাত্রে ভালো ঘুম হয়নি নাকি? ত্রিদীপবাবু গলা খাঁকরিয়ে বললেন,
না, আমি ভাবছিলাম মানে দুদিনের কাজ যখন একদিনে হয়ে গেল তখন আজ একবার ফাদার উইলিয়ামস এর স্কুলটা দেখে এলে হতো না? উত্তম প্রস্তাব, উৎফুল্ল হয়ে বললেন প্রশান্ত সরকার। মুখের হাসি ছাড়া অন্তরের একটা গোপন হাসিও হাসলেন তিনি, কারণ তার ফন্দি আশ্চর্যভাবে কাজে দিয়েছে। ফেরার পথে তার প্রতিবেশী নন্দ চক্রবর্তীর ছেলে বাবলুকে বলে যেতে হবে তার কাল রাত্রির আবৃত্তি আর অভিনয় চমৎকার হয়েছে। আর সেই সঙ্গে অবশ্যই চিন্তামণিকে একটা ভালো রকম বকশিস দিতে হবে।
স্বাগত আরেকবার সবাইকে কুয়াশায়। আর শুনছি দেবী রেডিও তো 90.2 সঙ্গে আছি শারমিন এবং সবাইকে আমরা একবার শুভ নববর্ষ। আর আজকে কুয়াশার 51তম পর্ব এবং আর একটু পরে অর্থাৎ 12টার একটু পরে হয়ে যাচ্ছে কুয়াশার জন্মদিন, প্রথম জন্মদিন। ঠিক এক বছর আগে 15 এপ্রিল প্রথম কুয়াশা শুরু হয়েছিল এবিসি রেডিওতে। কুয়াশা এবং কুয়াশা টিমের পক্ষ থেকে আমি শারমিন সবাইকে ভালোবাসে এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি কুয়াশার সঙ্গে দীর্ঘ এক বছর থাকবার জন্য এবং আমাদেরকে এত উৎসাহ দেবার জন্য। আর সবাইকে ধন্যবাদ। অনেক বন্ধুরা জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন আগাম এবং নববর্ষেরও শুভেচ্ছা জানিয়েছি, পরে সবাইকে পড়ে শোনাবো, সময় হাতে খুব কম। তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদেরকে স্ক্রিপ্ট রাইটিং এর যে প্রতিযোগিতা হবে সেটাতে কি করে পাঠাতে হবে। তার আগে জানিয়ে দিই যে আজ নববর্ষ, পহেলা বৈশাখ, নতুন সবকিছুরই মজাটা অন্যরকম আলাদা। আর তাই গ্রামীণ ফোনে নতুন সংযোগ রয়েছে অ্যামেজিং অফার। এখন প্রতিটি নতুন সংযোগে 30 টাকা বা তার বেশি রিচার্জে পাচ্ছেন 11 পয়সা প্রতি 10 সেকেন্ড। আরও থাকছে 1.5 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি SMS এবং অনেক কিছু। তাই লুফে নিন আপনার গ্রামীণ ফোন সংযোগ আর এগিয়ে চলুন বহুদূর। বিস্তারিত যাতে ভিজিট করুন www.grameenphone.com এই ঠিকানায়। তো কুয়াশা সব বন্ধুদের জন্য একটি বিশেষ ঘোষণা দিয়েছিলাম, শুরুতে আবারও জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা। 16 ফন্ট যে ফন্টে লিখতে হবে সেটাকে 16 ফন্টে লিখে পাঠাতে হবে। লেখা হতে হবে 30 পেজ থেকে 30 পেজ থেকে, সর্বোচ্চ 50 পাতা, তার থেকে বেশি হলে কোনো ক্ষতি নেই। তাই বলে 100 পাতা হলে হবে না, সেটা হলে আমরা 2টো পর্বে করতে হবে আমাদেরকে। তো যাই হোক, আর স্ক্রিপ্ট বাছাই করার পর যে বিজয়ী হবে তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। সবচেয়ে বড় পুরস্কার যেটা সেটা হচ্ছে স্ক্রিপ্টটি কুয়াশার যে মূল কাহিনী সেখানে সম্প্রচার করা হবে এবং বিজয়ীকে কুয়াশায় কুয়াশার বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানানো হবে। আর এখন জানিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে স্ক্রিপ্টে পাঠাবেন। তার আগে একটু বলে নিই, সেটাতে গল্প এবং স্ক্রিপ্টের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। গল্প নিয়মিত আপনি যে কোনো দিনই পাঠাতে পারেন, সেটাতে জন্য কোনো প্রতিযোগিতা কিন্তু থাকছে না, কিন্তু স্ক্রিপ্টের প্রতিযোগিতা হচ্ছে এখানে। এবং স্ক্রিপ্ট পাঠাতে হবে যে ঠিকানা, সেটা যে আমাদের ইমেল অ্যাড্রেস আছে একটি, সেটা হচ্ছে kuwashafm8920@gmail.com। আবার বলছি kuwashafm8920@gmail.com। আর ABC ঠিকানা রয়েছে ABC রেডিও ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানা। তো ঠিক আছে, ছোট্ট একটা বিরতি নেবো ABC রাত 12টার খবর শুনে, তারপর ফিরে আসছি, তারপর চলে যাবো কুয়াশার মূল কাহিনীতে। আজকে সঙ্গে হিসাবে লিখে পাঠাবার ঠিকানা যেগুলো মোবাইল থেকে 2221। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে আজ কুয়াশার জন্মদিন এবং 51তম পর্ব সম্প্রচারিত হচ্ছে এবং সঙ্গে আছি আমি শারমিন ও শুনছেন এবিসি রেডিও 90.2। আমাদের সবচেয়ে কনিষ্ঠতম বন্ধু আমার জানামতে আর কি, আর হয়তো অনেকেই আছেন, কিন্তু কুয়াশার সঙ্গে রয়েছে একেবারে শুরু থেকে এবং অসম্ভব ভক্ত কুয়াশার। তাসনুবা লিখেছে অ্যাডভান্স হ্যাপি বার্থডে, অনেক আগে এসেছিল শুরুতেই। কুয়াশা, উইশ ইউ আর গ্রেট সাকসেসফুল জার্নি, আই এম অলওয়েজ উইথ ইউ, থ্যাংক ইউ। তাসনুবা এথিকা লিখেছে শুভ নববর্ষ শারমিন আপু, তোমাকেও। আর খুবই রোমাঞ্চিত বোধ করছে মাশফিক, লিখেছে আপু খুবই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। আর লিখেছে তাড়াতাড়ি কাহিনী শুরু করুন। এই তো আর কিছুক্ষণ, কয়েকটা SMS পরে মূল কাহিনীতে চলে যাচ্ছি। আমি মিসবা কক্সবাজার থেকে, আজকের কুয়াশা কেমন হবে আপু? সেটা তো শুনলেই তুমি বুঝতে পারবে। আমি যদি আগে থেকে বলে দিই, কিন্তু একটা আভাস আমরা দিয়ে দিই, প্রমোর মধ্যে কিছুটা আভাস আমরা দিই যে কি হতে পারে, সেটা শুনলে কিছুটা হয়তো বা অনুমান করা যায় বা আন্দাজ করা যায় কি হতে পারে কুয়াশায়। জেরিন লিখেছে লং লিভ কুয়াশা, অনেক ধন্যবাদ। ফামিদা লিখেছে, ফামিদা বাড়ি লিখেছে, বাংলা নতুন বছরের শুভেচ্ছা রইল কুয়াশার সবার জন্য। কুয়াশা শুনতে শুনতে নিজেকে কুয়াশার একজন বলে মনে হয়, আপা বিদেশি রাইটার বাকিটা আসেনি, আহারে পুরোটা পড়তে পারলে খুব ভালো হতো। লামিয়ে লিখেছে কলাবাগান থেকে, আপু শুভ নববর্ষ 1421 নতুন বছর, উদ্ভাসিত হোক নতুন, সম্ভাবনাময় সফল হোক, সম্ভাবনাময় সফল হোক। আচ্ছা, তোমার প্রতিদিন সারা বছর ভালো থাকবে, অনেক ধন্যবাদ। আপু তাড়াতাড়ি করুন, মাসিক মাসিক খুব অস্থির হয়ে গেছে। আর রাফি লিখেছে ফ্রম জুরাইন থেকে, ফ্রম জুরাইন লিখেছে, হ্যাপি বার্থডে কুয়াশা, আই লাভ কুয়াশা, থ্যাংক শামিন আপু ফর গিভিং আস ওয়ান্ডারফুল প্রোগ্রাম, লাভ এবিসি, থ্যাংক ইউ। শান্তিনগর থেকে জয়েন লিখেছে, আপু আজকের জন্য ফোন করতে দিতা কারণ আজকে বার্থডে না। আচ্ছা দেখা যাক না কি হয়। রিমা ঢাকা থেকে লিখেছে, শামিন আপু শুভ নববর্ষ তোমাকে আর এবিসি রেডিওর সব মেম্বারকে, হ্যাপি বার্থডে তো কুয়াশা, অনেক ধন্যবাদ। আচ্ছা হ্যাপি বার্থডে শুধু কুয়াশা দিলে হবে না, কুয়াশার পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা যথেষ্ট পরিশ্রম করে এই আয়োজনের জন্য। এই আয়োজন আমি যদিও এটা শুধু যে সঞ্চালক তা নই, প্রডিউসার, কিন্তু আসল কাজটি করে যারা পেছনে থাকে তারা, বিশেষ করে আমার যারা স্ক্রিপ্ট রাইটার আছেন তারা এক সপ্তাহে অক্লান্ত পরিশ্রম করেন স্ক্রিপ্ট তৈরি করবার জন্য, যে নাট্যাংশ পরিচালনা করেন, যেমন সাকিব ফারজানা নিয়মিত করেন, আপাতত তিনি কিছুদিনের ছুটিতে আছেন, আর সিফাত মাহমুদ আছে স্ক্রিপ্ট রাইটিং এর কাজে, এবং আগামীতে হয়তো তাকে অন্য রূপেও দেখেন, মাঝে মাঝে অভিনয় করেন, গত সপ্তাহে তার সঙ্গে কথা হয়েছে। তারপর আজকে যে কাহিনীটা লিখেছেন তার নাম পরে বলবো, রুম্পা সৈয়দা ফারজানা রহমান, বিশাল তার নাম এবং তার কাজও অনেক বড় বড়, তাকে কথা বলতে শোনা যায় আজকাল এবিসি ভোরের শোতে, ভোরের জানালায়। আর খালিদ আমাদের যে সাউন্ড এডিটর, তার সাউন্ড তো শুনেই বোঝা, কুয়াশা শুনলে বোঝা যায় যে এত অসাধারণ সাউন্ডের কাজ তিনি করে থাকেন। তাছাড়া কুয়াশার অন্যান্য কলাকুশলী যারা আছেন সবার কথা বলতে যারা অভিনয় করেন, অভিনয় ছাড়াও এরা অনেক হেল্প করে কুয়াশার প্রতি পর্বের কাজের জন্য। নীলু ভাই আছেন, জাহিদ আছে, কুমকুম, তারপর সেতু, সেতু সবসময় নিয়মিত করে গল্প পড়ছে, শুরুর দিকে প্রথম আওয়ারে আমরা সেতুর গল্প নিয়মিত শুনতে পাই। তারপরে আরো আছে রনি ভাই আছেন সাউন্ডের, তিনিও অভিনয় করেন, কথাও বলেন, অনেক সময় তিনিও অনেক কাজ করে দেন। মঞ্জু ভাই আছেন সাউন্ডের, আরো এই মুহূর্তে সবার নাম করতে গেলে আসলে পুরো এবিসি রেডিও যত আমাদের কর্মী আছে, সহকর্মী আছে, সবার নামই বলতে হয়, সবাই প্রচুর কাজ করে, সুমন আছে, অনেকেই আছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কুয়াশার সঙ্গে থাকবার জন্য। তো আজকে আমাদের মূল কাহিনীতে চলে যাচ্ছি, গল্পের নাম একেবারে এখন থেকে শেষে বলবো, নামটি প্রথমে বলছি না, নাম বললে কিন্তু সে বোঝা যাবে কাহিনীটা কি নিয়ে হচ্ছে। তো আজকের গল্পটি শ্রোতার জন্য, কুয়াশার শ্রোতার জন্য লিখেছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান। দেখা যাক আজকের কুয়াশার অনেক চাদর ভেদ করে বের হয়ে আসে কোনো কল্পনার ভয় নাকি বাস্তবের ত্রাস, সাথেই থাকুন। আর আমাকে লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে 2221, আর যে সামিনের ফ্যান পেজ ওকে লিখতে পারেন। হাসা আর হাসাতে পারা দুটোই কিন্তু বিশাল গুণ। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা হাসতে পারে, হাসাতে পারার লোক কিন্তু আরো কম। আবার আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের দেখলেই আমরা হাসি, হয়তো কারণে বা হয়তো অকারণে। কিন্তু কেন? তার পোশাকের জন্য, উপস্থাপনার জন্য, উচ্চারণের জন্য, নাকি শুধুমাত্র তার মজা ওড়ানোর জন্য? এই যে আমাদের এত হাসির কারণ অকারণ, আমরা কি কেউ কখনো তা ভাবি? এই কারণ বা অকারণের হাসির জন্য কেউ কষ্ট পাচ্ছে কিনা, বা তার হাসির আড়ালে কোনো কষ্ট জমে আছে কিনা? না, ভাবি না। আর সেজন্যই হাসতে হাসতে মাঝে মাঝেই আমরা ফেঁসে যাই এমন জালে যেখান থেকে বের হবার কোনো পথ থাকে না, থাকে শুধু কান্না আর আর্তনাদ। এমনই হাসির পেছনের গল্প আছে আজকে কুয়াশার, যে গল্পে হাসির পেছনে লুকিয়ে আছে ভয়, কান্না আর কারো প্রতিশোধের তীব্র বাসনা।
ভাবি ভাবি, এই ভাবি
প্লিজ এদিকে আসো। ও সুহা, তোমাকে বললাম না আজকে দর্জি বাড়ি যাই, তারপর না হয় স্যান্ডেলের দোকানে যেতাম। ভাবি দেখো না, সামনেই স্যান্ডেলের দোকান আছে, এখন আবার বের হয়ে গেলে সেই ওভারব্রিজ পার হয়ে আসতে হবে। তোমাকে মার্কেটে নিয়ে আসতে এই এক ঝামেলা, এক কাজের মাঝে আরেক কাজ ঢুকিয়ে ফেলো। আজকে আবার কাঁচা বাজারও কিনতে হবে, আরো কত কিছু, নীলাভের স্কুলের জন্য খাতা পেন্সিল, আর তুমি কিনা আছো তোমার জুতা নিয়ে। প্রমিস ভাবি, মোটেও 10 মিনিটের বেশি সময় নেব না। তোমার 10 মিনিট? আমি বুঝি নলদিনী। এই তো ভাবি হেসে ফেলেছ, এবার চল। 10 মিনিট কিন্তু পাক্কা। মিলির বিয়ে হয়েছে 7 বছর।
এই 7 বছরের মাঝে চোখের পলকে মিলি মা হয়েছে। আছে নীলাভের মতো ফুটফুটে একটি ছেলে, ধানমন্ডির একটি স্কুলে পড়ছে বাংলা মিডিয়াম। ইংরেজি মাধ্যমে ইচ্ছে করেই ছেলেকে দেয়নি মিলি। তার ধারণা পরে সে ছেলেকে দিব্যি ইংরেজি শেখাতে পারবে, কিন্তু তার আগে বাংলাটা ঠিক মতো শেখা চাই। তো শেকড় শক্ত থাকলে পাতা সবুজ হতে বাধ্য। মিলির ননদ সুহা আর নেহা থাকে মিলিদের সাথে। মিলি আর ফাহাদের সংসারের সেই শুরু থেকেই একসাথে আছে ওরা সবাই মিলে। সুহা, নেহা, ফাহাদের চাচাতো ভাই শিহাব আর মিলির ভাই মিরাজ। ফাহাদের বাবা মাও থাকতেন এখানে, কিন্তু বাবা হঠাৎ করে গোঁ ধরলেন, এবার বাড়িতে গিয়ে থাকবেন। তাই একদিনের নোটিশে চলে গেলেন নিজের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
বাবা, এই সময় যে তুমি কিশোরগঞ্জে যেতে চাও, ওখানে কে তোমাকে দেখবে?
গ্রামের বাড়িতে দেখাশোনা করার লোকের অভাব থাকে না।
থাকে বাবা, তুমি তো এতদিন ওখানে ছিলে না, এখন হঠাৎ করে যাচ্ছ।
তো আমি যাচ্ছি, মামুন যাচ্ছে, মোস্তফা আর হীরাও যাচ্ছে, আমার যত বন্ধু বান্ধব সমবয়সী সবাই এখন কিশোরগঞ্জে। কেউ ছিল, কেউ ফিরে যাচ্ছে, কি সমস্যা তাতে?
বাবা, সমস্যা কিছুই না, কিন্তু হঠাৎ করে যদি তুমি অসুস্থ হয়ে যাও।
তোমার কি ধারণা কিশোরগঞ্জে সবাই বিনা চিকিৎসায় মারা যায়?
কি যে বলো, তারপর এতদিন তো তুমি ঢাকায় থাকার অভ্যাস, একটু ভেবে দেখো বাবা, প্লিজ।
ভাবা ভাবির দিন শেষ, অনেক ভেবেছি। তোমার ঢাকায় থাকো, কিন্তু আমাকে অন্তত গ্রামের বাড়িতে যেতে দাও। আমি একটু ভেপুর চিৎকার ছাড়া গ্রামের পথে হাঁটতে চাই, পুকুরে জাল ফেলে মাছ ধরতে চাই।
বাবা, যা তোমার ইচ্ছে, আসলে আমি ভালোর জন্যই।
সে আমি জানি বাবা, কিন্তু একবার ভাবো, নীলাভ যখন প্রতি ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে যাবে, ওর মাঝে কতটা রোমাঞ্চ কাজ করবে। ছেলেটা কাদাতে আছাড় খাবে, হাঁটু ছিলবে, আবার উঠে দাঁড়াবে।
ওটা বাবা তোমার ছেলের বউ এমনিতেই করাবে, এখনই নিজে ছেলেকে নিয়ে বৃষ্টিতে নেমে যায়।
দেখতে হবে না কার পছন্দ, আমার ছেলের বউকে আমিই পছন্দ করে এনেছিলাম, বুঝলে?
তাহলে বাবা কবে যাবে ঠিক করলে?
এই আগামী মাসেই, এর মাঝে সবাই বাড়িঘর ঠিক করে রাখবে।
আচ্ছা।
ফাহাদের বাবা রীতিমতো জেদ করেই ঢাকা থেকে চলে গেলেন কিশোরগঞ্জ। কি যেন কেন তার এই শহরে থাকার কোনো ইচ্ছে ছিল না। ফাহাদও আর জোর করেনি, সবচেয়ে বেশি সাই ছিল মিলি। এমনিতে মিলি শ্বশুর আর শাশুড়ির ভীষণ আদরে, মেয়েটার মাঝে কোনো বড় লোকই বলা, মাটির মানুষ। ঢাকা শহরে পৈতৃক সূত্রে একটি বিশাল ফ্ল্যাটের মালিক মিলি। মিলিরা 4 ভাই বোন। মিলির বড় ভাই মিশু আর বড় বোন মীরা সপরিবারে চলে গেছে আমেরিকা, আর ছোট ভাই তো আছে ঢাকায়। এই জন্য ছোট ভাইকে নিজের কাছে দেখেছে মিলি। আর মিলির মা বাবা দুজনেই গত হয়েছেন অনেক আগে, তাই বলা যায় ফাহাদের পরিবার মানিয়ে এখন মিলির পরিবার। এ কারণে নেহা আসমাকে নিজের বোনের মতো আগলে রাখে মিলি। নিজেই মার্কেটে নিয়ে যায়, এটা আর সেটা কিনে দেয়, কিন্তু ভাব ধরে যেন শাসন করছে। আর যেন সুহাকে নিজেই নিয়ে গেছে, জানে সুহার জুতা তো কিনলেই, তারপরও একটু টক মিষ্টি আলাপ না হলে কি আর চলে? ভাবি, স্যান্ডেলটা সুন্দর হয়েছে না?
আসলেই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাবি। ইস, আবার থ্যাংক ইউ কেন? কারণ তুমি আমাকে এত সুন্দর একজোড়া স্যান্ডেল কিনে দিলে, তাই। থাক, এবার চলো অন্য কাজগুলো তো করতে হবে, চলো। আরে দাঁড়ো দাঁড়ো ভাবি, কি হয়েছে? এই দেখো কি। আরে দেখছো না এই ফেরিওয়ালাটার কাছে কি মজার জিনিস আছে? আরে আমি তো মজার কিছু দেখছি না ভাবি, কি দেখো, জোকারের চুল, একদম অরিজিনাল না? আমি এটা নেই। তোমার কি মাথা খারাপ নাকি? আই দাঁড়া দাঁড়াও, এই যে ভাই, এই পলসুদাটার দাম কত?
এই যা, এইটার দাম 500 টাকা একদম।
এত? না রে ভাই, নিতে পারলাম না।
কত দিবেন আপা? আপনার জন্য কমা দিলাম, 450 টাকা দিয়েন।
400 টাকা দিব, চলবে?
400 টাকা ঠক হয়ে যায় আপা, আর 20 টাকা দিয়েন।
না আর না, একদম না দিলে যাই।
আপা আপা আসেন আসেন, আপনার জন্য কমাই দিলাম।
দেখলে ভাবি দিয়ে দিল, ঠকিয়ে দিল, আমি হলে পাক্কা 200 বলতাম। ভাবি তুমি আবার একটু বেশি দামাদামি করো, বেশি না ঠিক দামটাই বলি, বুঝলি? জি, এবার চলো বাকি কেনাকাটা করে ফেলি।
শেষ পর্যন্ত সুহা জোকারের পথ চুলাতে কিনেই ফেলল। নীলু বিষয়টা তো অবাক হয়ে গেল, জিনিসটা খুব একটা সুন্দর তা নয়, পচুলতার মাঝে কেমন যেন একটা জটা জটা ভাব আছে, দেখলে মনে হয় একদম সত্যিকারের চুল, কিন্তু সত্যি তো আর না, তাই না? মিলি মাথা থেকে অদ্ভুত এই পচুলতার কথা বের করে দিতে চাইছে, আর ওদিকে সুমা পচুলতা হাতে নিয়ে বেশ উল্টে পাল্টে দেখছে, কি এমন আছে ও দেখে জানে, এত দেখারই বাকি আছে।
সুহা, এটাকে ব্যাগে ভিতরে রাখতে পারছো না? ভাবি ব্যাগে রাখলে চাপে চ্যাপটা হয়ে যাবে, হাতেই থাকো। আমি তো বুঝতেই পারছি না কেন এই জিনিসটা তোমার এত পছন্দ হয়েছে। ভাবি জিনিসটা একদম অরিজিনালের মতো, তাই না? সামনে পহেলা বৈশাখে আমাদের অ্যাপার্টমেন্টে অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম হবে সেটাতে এটা নিয়ে একটা আইটেম রাখবো। তো সে আইটেমটা কি? এই ধরো জোকারের জোকারি, তোমরা পারো বটে।
মিলির কথা বলার সাথে সাথে পচলার চুলগুলো কেমন যেন ফুটফুট করে উঠতে লাগলো, একেবারে জীবন্ত মনে হল। আচ্ছা আসলে কি চুলগুলো জীবন্ত, নাকি বাতাসে উঠছে নিজের মতো? কে জানে, মিলি বা সুহা কেউ পচলার এই জীবন্ত হওয়া দেখল না, কিন্তু পচলাটা ঠিকই বুঝে গেল নতুন মুখোশের মাথায় চড়ার সময় হয়ে গেছে। নতুন মুখোশ, নতুন যাত্রা, হয়তো নতুন ত্রাস।
এই এটা কি রে?
এটা তো পাঁচুলা।
সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুই এটা কেন আনলি? নিজের কালো চুলগুলো আর পছন্দ হচ্ছে না?
ও শিহাব ভাইয়া, এটা বলো, দেখছো না এটা তো জোকারের চুল।
তুই জোকার হবি?
না, তোকে বানাবো।
আমার এই কালো কোকড়া চুলই ভালো, তোর এই লাল সাদা নীল চুল কি যে লাগবে পড়লে।
মোটেই না, মালিঙ্গাকে দেখেছ না কি জোশ লাগে?
মালিঙ্গা আর এই চুল এক হলো?
ও মা, কাছাকাছি না।
না, ওই আগর তোলা আর কই চকির তোলা। যাই হোক, কেন এনেছিস সেটা বল।
আর কেন, 13 এপ্রিল আমাদের এই বিল্ডিং এ যে অনুষ্ঠান হবে সেটাতে পড়ে তোকে হাসাবো।
তুই স্ট্যান্ড আপ কমেডি করবি?
হাসিস কেন?
না মানে তুই পারবি?
তোর মনে হয় না আমি পারবো?
আরে খেপে যাচ্ছিস কেন, পারতেও পারিস, নে পরে দেখা কেমন জোকার লাগে তোকে।
বলেই সুহার মাথার উপর জোর করে পরচুলাটা বসিয়ে দিল সে। কিছুক্ষণের জন্য সুহার কিছুই দেখতে পেল না চোখের সামনে কি আছে, এরপর দুই হাত দিয়ে চোখের উপর থেকে জোকারের পরচুলার চুলগুলো সরায়। দেখে ওর সামনে বসে শিয়াব খিক খিক করে হাসছে, মুহূর্তের মধ্যে কি যেন হয়ে যায় শুধু, তার মনে হলো এক ধাক্কা দিয়ে শিয়াবকে ফেলে দেয় বারান্দা দিয়ে। শুয়া একবার বারান্দার দিকে তাকায়, আবার তাকায় ঠাট্টা করতে থাকা শিয়াবের দিকে, মাঝে দরজার দিকে তাকিয়ে দেখল না কেউ নেই। ধাক্কাটা দিয়েই দে ভাবছে শুয়া, অস্বাভাবিক ক্রোধে জ্বলছে সে, তারপর দুই হাত তোলে এক্ষুনি ধাক্কা দেবে সে, আর একটু সময় আর একটু। এমন সময় পরচুলাটা হাত দিয়ে তুলে ফেলছে,
কিরে তুই এমন করছিস কেন, রাগ করেছিস?
কি করেছি, আমি তো মজা করছিলাম।
মজা? আমি ভাবলাম তুই আমাকে এক ধাক্কায় উড়ায় দিবি।
উড়ালে মন্দ হতো না, জোকারদের নিয়ে ঠাট্টা করা একদম ঠিক না। সে বুঝতেই পারল না তার এই নিষ্পাপ দুষ্টুমিতে কি হলো।
This track was downloaded from FusionBD.com.
আর ওদিকে পথচলার আড়ালে সোহার চলতে থাকা চোখ জোড়া দেখতে পেল না সেটা। সোহার মাথায় হঠাৎ করে ভর করেছিল যেন অন্য কোনো মানুষ হঠাৎ করে সোহার মনকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে, আর সেই কারণে সিয়াকে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হলো সোহার, এখনো করছে। তাহলে সোহার মাঝে কে ভর করল? মানুষ তো হতে পারে না, তাহলে সে কি কোনো আত্মা, কোনো অশরীরী? সোহার চোখ অন্য আরেক প্রভাবে চলছে, আর তা অপেক্ষা করে ঘর থেকে বের হয়ে গেল শিহাব। কিন্তু মনে হয় উপেক্ষা না করলেই ভালো ছিল।
হ্যাঁ আপু, আজকে কি রান্না করেছিস?
এই পাঁচশাক ডাল ডিম ভর্তা মাংস ভুনা।
কি কি বলছিস, এক্ষুনি খাবার দে, খাবো।
নিরাজ, এখন তিনটা বাজে, এতক্ষণ না খেয়ে কোথায় ছিলি?
সরি বোন, একটা কাজে গিয়েছিলাম। আমি আজকে গিয়েছিলাম, সরি, এই যে কান ধরলাম, আর ভুল হবে না, এবার প্লিজ খেতে দে।
নিরাজ ভাই, খাওয়ার পর একটু সুহার ঘরে অবশ্যই যাবেন।
কেন, সুহার আবার কি হলো?
আর বলবেন না, ও একটা উইক কিনেছে, জোকারের উইক, সেটা মাথায় দিতেই জোকারদের প্রতি ওর দরদ উঠলে উঠছে।
বলছো কি, তাই নাকি?
আর বলিস না, বেশি দাম দিয়ে ফুটপাথ থেকে ওই জিনিস কিনে এনেছে, এখন তো সোশ্যাল মিডিয়া খুললে কত হাসির পোস্ট পাওয়া যায়, আলাদা করে কি জোকারের প্রয়োজন আছে বল?
থাক না, ওর একটা শখ হতে পারে, এটা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান আছে এটা নিয়ে।
তা মনে হয় আছে।
ও অবশ্য বলেছিল 13 এপ্রিল চৈত্র সংক্রান্তিতে বিল্ডিং এর অনুষ্ঠানে পারফর্ম করবে।
তাহলে তো তার আগে এটা আমারই দরকার।
কেন, তোর দরকার কেন?
আপু ভুলে গেছিস, আজ কত তারিখ?
9।
রাইট, কালকে সোহানের জন্মদিন, আর ওই যে আমার স্কুলের বন্ধু, ওকে একটু ভয় দেখাবো।
যা বিচারা এমনিতেই ফিটু, তার উপর আবার ভয় দেখিয়ে কাজ নেই।
আচ্ছা আগে খাই, যে মজার রান্না করছো গল্প করতে করতে পারবো না খেতে, দে না বোন তাড়াতাড়ি দে।
মিরাজ খেতে শুরু করলো, মিলি ওর পাশে বসে আছে আর তুলে দিচ্ছে। সে কি যেন গল্প করছে, আর রুমের ভেতর থেকে দরজার আড়াল থেকে ওদের দেখছে একজোড়া লাল চোখ। লাল চোখের অধিকারীর মাথায় পরচুলা, লাল নীল সবুজ পেঁচানো চুল, কোঁকড়া কোঁকড়া চোখের উপর আসছে একটু একটু করে, ঠোঁটের বাইরে দিয়ে আঁকা বড় একটা হাসি একদম জোকারদের মতো। যখন হাসছে তখন দাঁতে একটু লিপস্টিক লেগে যাচ্ছে, মনে হচ্ছে দাঁতে রক্ত লেগে আছে। হাসিটার বিভৎস ভাবের আড়ালে হারিয়ে যাচ্ছে এক নিষ্পাপ মেয়ের মুখোশ্রী। জোকারের সাজের আড়াল থেকে হেসে উঠে সোহা, হিসিয়ে বলে, জোকারদের নিয়ে মজা করতে নেই, জোকাররাও কাঁদাতে জানে।
সোহা আসবো?
আসো না ভাইয়া, এটা আমার বলতে হবে।
আরে বলতে হবে না,
আচ্ছা যাও বলো, কিছু লাগবে?
না এমন কিছু না, তা কি নাকি কিনেছো সেটা দেখতে আসলাম।
ওই যে টেবিলের ওপর।
আহ জিনিসটা তো সুন্দর।
তাই না বলো, সবাই কিভাবে আমাকে খেপালো জানো না।
না রে জিনিসটা আসলেই সুন্দর। আচ্ছা সোহা, তোমার কি অ্যালার্জির প্রবলেম আছে নাকি?
না তো, কেন?
না মানে তোমার ঠোঁটের উপর কেমন যেন লাল লাল হয়ে আছে।
ও এটা, এটা তো লিপস্টিক, মুখ ধোয়ার সাথে মনে হয় যায়নি।
ও আচ্ছা, সোহা আমি পরচুলিটা নিয়ে যাই।
কোথায়?
ওই যে আমার এক বন্ধুর সারপ্রাইজ বার্থডে পার্টি।
নিয়ে যাও ভাইয়া, কোনো সমস্যা নেই।
ওকে তাহলে নিলাম, আর মুখটা ভালো করে ওয়াশ করো, কসমেটিক্স মুখে থেকে গেলে কিন্তু স্কিনের জন্য খারাপ।
ওরে বাস, এ তো দেখি পাক্কা বিউটিশিয়ানদের মতো কথা।
বিউটিশিয়ান না সোহা, এটা পাক্কা স্কিন স্পেশালিস্টের কথা, যেটা আমার পেশা।
ঠিক আছে ঠিক আছে, আমি ক্লিন করে নিচ্ছি।
তাহলে নিয়ে গেলাম কিন্তু।
আচ্ছা
মিরাজ পথচলাতে হাতে করে রুম থেকে বের হয়ে যেতেই সোহেব কেমন যেন ঘোর কাটল, মাথাটা নেড়ে আড়মোড়া ভাঙল। কিছুতে মাথায় আসছে না কেন সে এমন অদ্ভুত ভাবে লাল লিপস্টিকটা দিয়েছিল যে এখন আর সেটা উঠছেই না। আজব্য কোন খেয়ালে মাঝে মাঝে সোহেব থাকে। ওদিকে মিরাজ ব্যস্ত হয়ে গেল আজকের রাতে সারপ্রাইজ পার্টি নিয়ে। সোহানের এমনিতেই কেমন যেন একটু ভয় ভয় ভাব বেশি, তার উপর হঠাৎ করে সামনে কিংভূত কিমাত্রা সাজ দিয়ে এলে হার্টফেল হয়েই যেতে পারে। তবুও মিরাজে তৈরি হচ্ছে সোহানকে কাঁদতে কাঁদতে হাসিয়ে ফেলার জন্য। তখন রাত বাজে আটটা, মিরাজ তার সরঞ্জাম নিয়ে চলে এলো গালিবের বাসায়। গালিব, রনি, জিতু আর বকুল যাবে সোহানের বাসায় একসাথে। মিরাজ তার আগে পচলাটা পড়ল, ঠোঁট মোটা করে আঁকল, মিরের কাছ থেকে আনা লিপস্টিক দিয়ে গাঢ় করে লাল রং দিল, তারপর গায়ে একটা রং চঙে জোব্বা পরল, বকুলের নাটক দলের কস্টিউম সেটা, দুপুরে এটাকে আনতে বলেছিল মিরাজ, আর গালিব পরেছে ব্যাটম্যানের হুড। রনি মজা করে সুপারম্যানের মতো সাজতে চেয়েছে, একটা নীল ফুল প্যান্টের উপর পরেছে লাল রঙের হাফ প্যান্ট, আর বকুল একদমই সাদা মাথা, কারণ বকুল গিয়ে তো দরজা খোলাবে সারপ্রাইজ বলে কথা।
দোস্ত চল রনাদি।
হ্যাঁ চল।
হ্যাঁ আর দেরি করে লাভ নেই, তোর এসে লাগছে না বেটা পুরাই জোকা।
সমস্যা কি তাতে? আরে জোকার কি কোনো সাজার বিষয় নাকি বল?
কেন
জোকারের সমস্যা কি? আরে দেখোস না জোকাররা কেমন ভাড়ার মতো পাবলিককে হাসানোর চেষ্টা করে, কিন্তু রে ভাই পাবলিক তো আর হাসা।
আর এখানে ব্যর্থ হয়ে যে তারা কাঁদে সেটা জানো? আরে দোস্ত তুই সিরিয়াস হচ্ছিস কেন? তো ঠিকই বলেছিস।
ঠিক আছে নো প্রবলেম চল।
মানুষের ধারণা বদলানোর জন্য এক জোকারই যথেষ্ট।
কি আর কিছু না চল চল রওনা দেই।
বকুল যদি একটু লক্ষ্য করত তাহলে হয়তো দেখতে পেত জোকারের রূপে মিরাজের চোখ কেমন লাল লাল হয়ে গেছে, আর ভীষণ ক্রোধ সেই চোখে আর অসম্ভব ঘৃণা সেই মুখে। কিন্তু সেটা চোখে পড়ার আগেই ওরা রওনা দিয়ে দিল সোহানের বাসার দিকে। রাস্তায় বের হতেই বিভিন্ন মানুষ ওদের দিকে অবাক হয়ে তাকাতে থাকে। রাতও তখন কম হয়নি, প্রায় 11টা, আর এমন পোশাক বের হলে তাকাতে তো বাধ্য হবেই। ঠিক তখনই সামনে পড়ল একটা চেকপোস্ট, পুলিশ। পুলিশ জানালায় তার সিটটা দিয়ে খটখট শব্দ করে।
এই এই কাস্টমার কোথায় যাচ্ছ তোমরা?
স্যার আমরা ফ্যান্সি ড্রেস পার্টিতে যাচ্ছি।
ফ্যান্সি ড্রেস পার্টি? এটা আবার কি?
না মানে বন্ধুর জন্মদিন তো তাই।
লাইসেন্স আছে? লাইসেন্স দেখাও। কালে কালে কত কিছু দেখার আছে। বাপরে ফ্যান্সি ড্রেস পার্টি, কত ঢং।
হ্যাঁ মানে
তবে হ্যাঁ ওই জোকারটাকে সবচেয়ে গর্ধকের মতো লাগছে, ভালো স্বাদ হয়েছে, যাও ছেড়ে দিলাম।
থ্যাংক ইউ।
পুলিশের কথা শোনা মাত্রই মুঠো শক্ত হয়ে গেল মিরাজের, চোখের সাদা অংশে জমে গেল টকটকে লাল রক্ত। খুব তীক্ষ্ণভাবে তাকালো পুলিশের কণ্ঠদানের দিকে। পুলিশ তখনও বকুলের সাথে কথা বলতে ব্যস্ত থাকায় মিরাজের এই অগ্নিমূর্তি দেখতে পেল না সে, আর বকুল কতক্ষণে গাড়ি স্টার্ট দিয়েছে। ব্যাগ দিয়ে দিয়ে মিরাজ এক দৃষ্টিতে দেখে যাচ্ছে পুলিশটা। হঠাৎ পুলিশটা কি যেন করলেন, কাশা শুরু করলেন, কাশতে কাশতে শুরু হলো রক্তগুলো, কিছু পেয়েই আর থামছে না। পাশে সব কনস্টেবলরা সার সার বলে দৌড়চ্ছে। এদিকে মুখ দিয়ে রক্তের ফেনা উঠে গেল পুলিশের, ঠোঁটের চারপাশে জমে গেল একদম জোকারের আঁকা লাল ঠোঁটের মতো রক্ত। টেরও পেল না, একটু ছোট্ট ঠাট্টা কিভাবে প্রতিশোধ নিতে পারে? পুলিশটা মাটিতে লুচিয়ে পড়বে, তারপর জ্ঞান হারাবে। আর একটু শক্তিশালী হলো জোকারের ক্ষুব্ধ অশরীরী শক্তি। বন্ধুরা, আজকে কুয়াশার গল্প, মানে আমি যেটা বলবো, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। একটা অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সোহা নামে একটি মেয়ে তার ভাইয়ের সঙ্গে থাকে, তার আরেকটি বোনকে নিয়ে, এবং ভাবিকে নিয়ে এসে গেছে একটি মার্কেটে এবং জিনিসপত্র দেখছে, একটা স্যান্ডেল কিনেছে। সেভাবে কখন তার চোখ চলে গেছে একটি পথচুলার দিকে, একটি উইক এবং জোকারের, যেরকম সার্কাসে যে জোকাররা থাকে, সেই জোকাররা যেরকম মাথায় পথচুলা দেয়, কোকড়ানো চুল, লাল নীল হলুদ নানা রঙের থাকে, সেরকম একটা বর্ণিন উইক কিনে নিয়ে আসে সে। কি অদ্ভুত, কি অশুভ শক্তি না কোনো অপশক্তি, কিছু একটা আছে যেটা আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু সেই পথচুলা যেই মাথায় দেয় তার একটা অদ্ভুত চেঞ্জ আসে, তার ম্যানারিজম বা তার বডি ল্যাঙ্গুয়েজে বা তার স্বভাবে একটা অদ্ভুত একটা চেঞ্জ আমরা দেখতে পাই। সে অন্যরকম একটা মানুষ হয়ে যায়। এবং সে বাড়িতে আরো একজন থাকে, সেটা হচ্ছে সুহার ভাবি মিলির ভাই মিরাজ, তাকেও আমরা দেখতে পাচ্ছি। এবং সেও পথচুলাটা মাথায় দেওয়ার পর তারও মধ্যে আমাকে পরিবর্তন দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি শেষ দৃশ্যের আগে আমরা যেটা দেখলাম, যে তারা বন্ধু বান্ধব সব একদল মিলে আরেকটা বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছে, যেখানে তো ফ্যান্সি ড্রেসের মতন আয়োজন করা হয়েছে এবং তাদেরকে সারপ্রাইজ দেবে বলে তারা নানা রকম সেজে যাচ্ছে। এবং পথে দেখলাম আমরা একজন পুলিশ সেই জোকারকে দেখে একটু কটুক্তি করাতে পুলিশের কাশি উঠে গেছে এবং তার ভয়াবহ অবস্থা, বেশ অসুস্থ হয়ে পড়ে। কি হলো তারপরে সেটা আমরা জানো ছোট্ট একটা বিরতি নিয়ে কুয়াশার পরের পর্বে। প্লিজ সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আমাকে লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে 221 এই নাম্বার। রাজ্য সাবিন আছে আপনার সঙ্গে কুয়াশায়। আসুন ছেলে বেতন রেডিও 90.2। ওদিকে দরজায় বেলের আওয়াজ। সোহান গেট খুলতেই দেখে সামনে বকুল হাসি মুখে দাঁড়ানো, হাতে চকলেট। সোহান দেখে ভীষণ খুশি হয়। যাক, আজকে তো আর কোনো দুষ্টুমি করেনি এরা, এমনিতে ওকে যা পচায়, বাপরে। সোহান ঘরের দিকে তাকিয়ে মাকে ডাকার ফাঁকে বকুল সরে আসছে, সামনে আসে গালিব, রনি আর মিরাজ। আর সোহান ঘুরতেই রীতিমতো আঁকিয়ে উঠল।
Damn, guys! This is not Halloween!
Happy birthday, Mithu Jim! Koreshe Hatsi Matir Jim!
Nah, tora amake bastu dibi na. Look at you! You guys are looking absolutely stupid! Bolse tore, tor jonno sheje guje aslo chhele gulo, no appreciation! Of course, Rafi! Kintu ebhabe bhoy na dekhaleo parti. আর বয়স আছে এগুলো
করার? তোর যেন আমার বয়স কি?
তোকে দেখতে সব থেকে হাস্যকর লাগছে, যা দূর হয় এখান থেকে।
হ্যাঁ, তা তো বটেই, হাসানোই আমার কাজ।
হাসানো না, ভাড়ের মতো লাগছে কিন্তু।
ভাড়ার জোকার এক না,
ওই হলো আর একজন আছে দেখ, জোকারের তরফদারি করছে। চল চল নাস্তা কর, বাবা কে কিনেছে, চল ওটাই কাটি।
জোকারের অপমানে আবার জ্বলে উঠে মিরাজের চোখ। কিছু বলল না, মাথা নিচু করে হেঁটে গেল সবার পেছন পেছন। এখন সোহানের বার্থডেকে কাটা হবে, ইয়া বড় ছুরি ওর হাতে।
আরে বেটা, কেক কাটবি নাকি কাঠ কাটবি, এত বড় ছুরি? আর বলিস না রে, কেক কাটার ছুরিটা না পাওয়াই যাচ্ছে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোহান, হ্যাপি বার্থডে টু ইউ।
সোহান কেকটা কাটলো, প্রথম স্লাইসটা কিছুতেই তুলতে পারছে না। কেকের নিচ থেকে জোরে টান দিতে চোখের পলে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। চাকুটা কিভাবে যেন হাত ফসকে উপরে ছলান মারে আর সোজা গিয়ে বাজে সোহানের গলা বরাবর। সবাই তখন হাসি ছাড়তে ব্যস্ত। ঘটনাটা বুঝে ওঠার আগে চোখ দিয়ে সব কন্ট্রোল করে ফেললো মিরাজ, ছুরিটা একটু করে ঢুকে গেল গলায়। তারপর সবাই দেখল, আর তখন রীতিমতো চিৎকার শুরু হয়ে গেল। সোহানের মা অজ্ঞান হয়ে গেলেন, আর বকুল চাকুটা হ্যাঁচকা কানে বের করে দৌড় দিল গাড়ি স্টার্ট করতে। উফ, সে কি রাত, সে কি রাত!
হাসপাতাল কি বললো?
কন্ট্রোল নলিটা একটু কেটে গেছে।
কি অদ্ভুত না, চোখের সামনে
চোখের সামনে, কিন্তু যা ঘটেছে তা মোটেও বৈজ্ঞানিক না।
মানে
নিজের হাত ফসকে যাওয়া ছুরিতে এত বড় দুর্ঘটনা, কি জানি ভাবতেই পারছি না।
কত যে আজব ঘটনা ঘটে রে। থাক বাদ দে, আমার বাসায় চলে আসছি, আমাকে নামিয়ে দে।
আচ্ছা।
দরজায় বেল দিতেই দরজা খুলে দিল সুহা, ঠোঁটে গাঢ় আর চওড়া করে লাল লিপস্টিক দেয়া। মিরাজ ওর দিকে তাকিয়ে হাসি দেয়, সূক্ষ্ম সেই হাসি। তারপর দুজনের চোখ ধীরে ধীরে লাল হয়। ওরা মুখোমুখি বসে সোফায়। মিরাজ মাথা থেকে পচলাটা খুলে নেয়, সামনে ধরে, তারপর ছেড়ে দেয়। দুজনের সামনে হাওয়ায় ভাসতে থাকে পচলাটা। তারপর কোথা থেকে যেন উড়ে এলো এক রাশ কালো রঙের ধোঁয়া। তারপর সেই ধোঁয়া কুণ্ডলী পাখিয়ে একটা অবয়ব নেয়। তারপর সেই অবয়বের মাথার উপর দিয়ে বসে সে পচলা। অবয়ব ওদের দুজনের সামনে নাচছে, আর ওরা দুজন মাথা দুলাচ্ছে।
দুই দিন আগে কক্সবাজার যাবে বলে গেল, একটা ফোনও তো দিল না।
না তো, আমাকে তো কিছুই বলেনি।
এই দেখ, বলতে না বলতেই ফোন বাজল। নিশ্চয়ই শিহাব। হ্যালো, বলছি বলেন কি, কবে, কোথায়, সিরিয়াস, আমরা আসছি, লাগবে না, কেন লাগবে না। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে ভাবি? আর বলিস না, বেশ, শিহাব একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছে। বারান্দায় দাঁড়িয়ে মজা করছিল আর তখন পা ফুসকে একেবারে নিচে পড়ে গেছে। গলায় আর ঘাড়ে খুব ব্যথা পেয়েছে। বলো কি, যেতে হবে নাকি? ওর বন্ধু তো বললো লাগবে না, কালকের ফ্লাইটে নাকি ফিরে আসছে। যাক, তাও ভালো, পহেলা বৈশাখটা অন্তত আমাদের সাথে করবে।
যাক ভাবি, বাঁচালে। আমি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
আমি পাইনি আবার। উফ, ছেলে পিলেরা মিলে যে কি মশকরা করে আজকাল। এই দেখ, মিরাজের বন্ধু হাসপাতালে, গলায় নাকি ছুরি লেগেছে। এটা কোনো কথা?
না, এটা কোনো কথা না। তবে ভাবি, এরা এত ফালতু কথা বলে, মনে হয় এজন্যই গলায় ব্যথা পায়।
ভালোই বলেছি। যা, আপনি ধুয়ে নে, নীলাজ স্কুলে যাবে, ওর সাথে বসে নাস্তাটা করে নে।
সুহার দিকে তাকিয়ে হাসতে থাকি মিলি। সুহাও হাসছে। হঠাৎ মিলির মনে হলো সুহার হাসিটা ঠিক স্বাভাবিক না, কেমন যেন কাজ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাসছে। ঠিক সিনেমায় জোকাররা যেমন ভাবে হাসে সেভাবে, কিন্তু কেন? ড্রেসিং টেবিলের উপর রাখা সেই পরচুলাটাকে মনে হয় শ্যাম্পু দিয়ে ধুয়েছে সুহার। বেশ ভালো সিল্কি ভাব চলে এসেছে ওটার মধ্যে। মিলি আগে লক্ষ্য না করলেও আজকে বেশ লক্ষ্য করল। সুহার ঘরেও বেশ পরিবর্তন এসেছে। ঘর ভর্তি লাল নীল বন, কেমন একটা অগোছালো ভাব। সবচেয়ে অবাক করার বিষয় হল ওর এত লাল লিপস্টিক আছে সেটা জানতই না মিলি। মিলি হা করে দেখছে, দুইটা লাল লিপস্টিক খুলে দেখল মাথাটা জোরে ঘষা। এত প্রেশার দিয়ে কেউ লিপস্টিক দেয়? সুহা মানে কি? এই পচলাটা কেনার পর থেকে সুহার কেমন যেন পরিবর্তন হয়েছে, মিলিকে ধরতে পারছি না। তবে মিলি এটাও ধরতে পারলো না আরেকজনেরও চোখ মুখ হাসি সব বদলে গেছে, সে মিরাজ। কারণ মিরাজ এখন দরজার ফাঁক দিয়ে দেখছে মিলির চলাচল। মিলি কি দেখছে, মিলি কি খেয়াল করছে এসব?
পাহাড় শোনো, তোমার সাথে না আমার একটু কথা আছে।
বলো।
সুহার আচরণ কেমন যেন বদলে গেছে।
যে বলো, ওর আবার বদলানির কি আছে?
শোনো, জানি কথাটা ভীষণ অস্বাভাবিক, কিন্তু জোকারের পরচুলা কিনে আনার পর থেকে ও কেমন যেন অদ্ভুত আচরণ করছে।
তুমি কি জোকার ভয় পাও নাকি?
না, ভয় পাই না, কিন্তু আমি ঠিক বুঝতেও পারছি না। যদ্দূর শুনেছি জোকার নিয়ে ঠাট্টা করার পর পরই সোহানের অ্যাক্সিডেন্টটা হয়, সেদিন আবার মিরাজ ও জোকারের গেট আপে ছিল।
এখানে সুহা এলো কোথা থেকে?
কিন্তু সুহার সাথে জোকার নিয়ে ঠাট্টা করার পরই শিহাবের অ্যাক্সিডেন্টটা হয়।
কিসের সাথে কি মেলাচ্ছ?
জানি না, কিন্তু কেমন যেন খটকাল আছে।
আচ্ছা বাদ দাও তো, বলো শিহাব কেমন আছে, কথা হয়েছিল? আজ কিন্তু আমার সাথে কথা হয়নি।
ওকে এত তাড়াতাড়ি চট্টগ্রামে চাচারবাসায় ফেরত না পাঠালেই তো পারতে।
শোন, আমাদেরকে চাচারাই এখন ওর ভালো দেখাশোনা করতে পারবে।
তুমি কিন্তু আবার আমার পয়েন্টে এগিয়ে গেলে।
ঘুমাও তো জান, কালকে সকালে ঠান্ডা মাথায় কথা বলবো। ওকে
ওকে। মিলি আর ফাহাদের কথা চুপি চুপি শুনে গেল ছোট্ট আরেকটি জোকার। মাথায় সেই পরচুলা আর শরীরের বদলে কালো ধোয়া। জোকারটা ভাসতে ভাসতে সুহার ঘরের দিকে যায়। সুহার বুকের উপর বসে হি হি করে হাসতে থাকে আর সুহা জোকারের নিচে ছটফট করতে থাকে অস্বস্তিতে। এবার জোকার যায় মিরাজের রুমে, গিয়ে মিরাজের বুকের উপর একইভাবে বসে হাসতে থাকে। এক জোকারের এখন কতগুলো দোসর, যেই তাকে ভালোবাসবে সেই হবে তার সৈন্য, আর যে তাকে ভালোবাসবে না তাকে পেতে হবে শাস্তি, নির্মম শাস্তি। চৈত্র সংক্রান্তির রাত, ছাদে প্যান্ডেল করে আয়োজন করেছে মিলিদের অ্যাপার্টমেন্ট হাউসের সব বাসিন্দারা। ছাদ ভর্তি মানুষ গিজগিজ করছে, টেবিল ভরা খাবারও আছে। এর মাঝে শুরু হয়ে গেল পারফরমেন্স। প্রথমেই একটি গান, এবার পারফরমেন্স দিতে আসলো সুহার। কারণ সুহার পরনে জোকারের পোশাক, মুখে গাঢ় করে দেয়া লাল লাগছে, কেমন যেন অস্বাভাবিক সাজ। মিলি এক চোখে দেখছে, সুহাও মিলির দিকে সরাসরি থাকে। আর প্রস্তুত ছিল পারফরমেন্স। তোরা সবার দিকে হেসে তাকিয়ে আছে, কিন্তু কেউ তালে দিল না। বরং আরো কিছু শোনার ইচ্ছা সবাই ওর দিকে তাকাবে। অভিমানে সোহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মিলি অবাক হয়ে দেখল সোহার গাল দিয়ে যে পানি পড়ছে সেটা পানি না, সেটা রক্ত। সোহার থেকে দৌড়ে আসতে লাগছে, কিন্তু তার আগে সোহা ক্রোধে চিৎকার করে ওঠে,
হাসবি না তোরা, হাসবি না জোকারের কথায়, হাসবি না তোরা, হাসিস না বলে কত জোকার আত্মহত্যা করে জানিস।
বলে চোখের সামনে মাটি থেকে এক হাত উপরে উঠে এলো সোহা। মিলি থমকে দাঁড়িয়ে আছে, সোহার দুই হাতে চোখ চেপে ধরলো বিলাভে। আর সোহা এগিয়ে এসে টেবিলের কাপড় ধরে হ্যাঁকটা টানছিল, বিকট শব্দে সব পেট গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এবার সোহা এক মহিলাকে টেনে ধরে কানিশের দিকে নিয়ে যেতে থাকে। মিলি তখন দৌড়ে এসে পেছন থেকে জাপটে ধরে সোহাকে, আর ঠিক তখন মিলিকে কেউ ধরলো পেছন থেকে।
সোহা কি করছো, ছাড়ো।
আমি মিরাজ।
আমাকে না, তুই সোহাকে ধর।
কেন, সত্যি বলেছে বলে?
তিনি অবাক হয়ে ছেড়ে পিছনে ঘুরে দেখে জোকারের পোশাকে মিরাজ। মিলি মুখ হাত দিয়ে চেপে ধরে,
তুইও?
এবার মিরাজ মিলিকে টেনে নিতে থাকে কানিশের দিকে, আর একটুখানি পড়ে যাবে সেই মহিলা আর মিলি এদিকে ছাদে চিৎকার আর চেঁচামেচি। ঠিক তখন তাহাদের মাথায় কিছু আসে, তাহার দৌড়ে এসে সবার মাথা থেকে টেনে খুলে ফেলে সেই পর্চা আর ফেলে দেয় হাত থেকে নিচে। ঠিক তখনই জ্ঞান হারায় সোহা। ফাহাদ আর অপেক্ষা করে না, মিরাজের মাথা থেকে পর্চুলাটা খুলে ফেলে দেয় নিচে। মিরাজের হাত নরম হয়ে আসে তখন, কোনো মতে বেঁচে যায় মিলি। আর 30 মিনিটের দুঃস্বপ্নের পর দম ফেলে মিলি আর ফাহাদ।
না ভাই, এটা দুর্ঘটনা। জি না না, ঠিক আছে না, ওরা একটু ভূতের নাটক বেশি দেখে আর কি। সরি ভাইয়া। না না না, আর এমন হবে না, হ্যাঁ কথা দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, জি রাখি তাহলে। জি
কি খুব বকা দিল তাই না?
আমারই তো বোন, তোমারই তো ভাই, একটু না হয় বকা খেলাম। কিন্তু জানো ঘটনাটা কিছুই বুঝলাম না।
কি জানি পাহাড়, কত অবিশ্বাস্য ঘটনাই তো আছে, সব কিছু তো আর ব্যাখ্যা করা যায় না। ভাগ্যিস নেহা কিশোরগঞ্জে ছিল।
ঠিকই বলেছ। আচ্ছা কি মনে হয় তোমার?
কি জানি মনে হয় ওই পরচুলাটা এমন কোনো জোকার ব্যবহার করত যার মৃত্যু হয়েছে অপঘাতে কিংবা অভিশাপও হতে পারে।
হতে পারে, আর তোমার কথা আমি ফেলতে পারছি না, তবে এই বাসাটা ছাড়তে হচ্ছে।
সেটাই ভালো, ছেড়েই দিই, এটা সুভা আর মিরাজের জন্য ভালো হবে। চলো শুয়ে পড়ি। আচ্ছা শোনো, পরচুলাগুলো কোথায়?
সেদিনই ফেলে দিয়েছি, বাতাস হয়তো উড়ে গেছে।
তাও ভালো, কারো হাতে না পড়লেই হয়।
চলো শুয়ে পড়ি।
ঠিক আছে চলো।
মিলি আর ফাহাদ শুয়ে পড়ে, আর ওদিকে মিরাজ আর সোহার বুকের উপর তখন চেপে বসে জোকারে সে কালো ধোয়া। পরচুলা নেই তো কি হয়েছে, অশরীরেরই তো আছে। সোহা আর মিরাজ ছটফট করছে আগের মতো, বোঙাচ্ছে দেখে। পরদিন সকালে নীলাভ দিল্লি নিচে এসে দাঁড়ায়। মাত্র স্কুল থেকে এসেছে মিলাভ, দমকা বাতাসে ওর পায়ের কাছে এসে পড়ে একটা রঙিন কিছু। আরে এটা সোহা কুপির পরচুলা, কি সুন্দর! নীলাভ এদিকে ওদিকে তাকিয়ে পরচুলাটা ব্যাগে ভরে দেয়। কালকে স্কুলে গিয়ে সবাইকে দেখাবে, কত মজা হবে, জোকার বলে কথা।
Thank you.
বন্ধুরা এতক্ষণ শুনছিলেন কুয়াশার আজকের মূল কাহিনী, এই মাত্র শেষ হয়ে গেল। এবং আজকের কাহিনীর নাম ছিল জোকার, এবং এই কাহিনী লিখেছেন এবং চিত্রনাট্য এবং মূল গল্প যার তার নাম হচ্ছে রুম্পা সৈয়দা ফারজানা জামান। আর অভিনয় করেছেন যারা তাদের নাম জানিয়ে দিচ্ছি, বাট তার আগে বুঝি সাউন্ডে ছিলেন খালিদ, আর এই অভিনয় অংশ বা নাট্যাংশ করেছিলেন ওরা ছিলেন দুজন, কুমকুম এবং সিফাত মাহমুদ। আর অভিনয় করেছেন কুমকুম, মৌ, সুমন, কাঞ্চন, রাজু, মিলু, জাহিদ, সেতু, লাবিব, মঞ্জু এবং খালিদ। সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, পুরো কুয়াশার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে কুয়াশার প্রথম জন্মদিন, প্রথম জন্মদিনে আমার মনে খুব চমৎকার উপহার কুয়াশার শ্রোতাদের জন্য। আর একজন বন্ধু এই গল্প শুনে লিখে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে সাজিদ, মিরপুর দুই থেকে লিখেছে। আমি না আজ আমিও জোকার সেজেছিলাম, তাই তাহলে সাবধানে থাকতে হবে আজকে রাতে, বিশেষ করে তোমার বাড়িতে যারা আছে তাদের জন্য আজকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে তোমাকে দেখে যদি কেউ হেসে থাকে তাদের ভয়টা বেশি। আর বিগ বস ফ্রম কক্সবাজার থেকে লিখেছে, বার্থডেতে হ্যাপি বার্থডে টু কুয়াশা অ্যান্ড থ্যাংক ইউ শামিন আপু অ্যান্ড কুয়াশা টিম, ইউ আর মোস্ট ওয়েলকাম। নিপা লিখেছে, আমি মনে হয় কোনো, আমার মনে হয় আপনি মনে হয় আসলে আমি সরি, আপনি মনে হয় কোনো ব্যর্থ জোকারের গল্প, যে যে জোকারকে সবসময় বুঝতে পারলাম না সবাই খুব আচ্ছা কষ্ট দিত, যার কারণে সে হয়তো আত্মহত্যা করেছিল, তার পথ চুলাটাই হয়তো ফেলে দেয়, সেটাই হয়তো পরবর্তীতে, যাই হোক এটাই হয়তো তার মূল উদ্দেশ্য ছিল লিখবা। রুবেন লিখেছে, টঙ্গি গ্রামের বাড়ি যাচ্ছে, তারপরও বাসে বসে কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ কুয়াশা টিম। আমার মনে হয় বন্ধুরা থ্যাংকস দিলে পুরো কুয়াশা টিমকে এইভাবে লিখলে খুব ভালো হয়, শুধুমাত্র আমাকে ধন্যবাদ না দিয়ে পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানালে আমার খুব ভালো লাগে। আচ্ছা রেডিও, এটা কি রেডিও আমার, খুব ভালো লাগছে শফিপুর। আচ্ছা শফিপুর থেকে কেউ একটা লিখেছেন, কিন্তু পুরোটা আপনি ভালো মতো লিখতে পারেন যার জন্য বুঝতে পারছি না। নতুন সূর্য লিখেছে, নতুন আকাশ মিষ্টি রোদ, ও আপনি পুরোটা কবিতা লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। উর্মি লিখেছে মিরপুর থেকে, উইকটা কেন জোকারের ছিল অ্যান্ড তার কেন করুণ পরিণতি ঘটেছিল, যার কারণে উইকটাতে তার অভিশাপ কাজ করেছে, ব্যাপারটা কি এরকম আপু, কিরকম আপু বুঝতে পারলাম না। আর এটা কে লিখেছে, আমি ক্লাস এইটে পড়ি, দিলীপ, দিলীপ কেমন নাম আমি বুঝতে পারলাম না, পড়ি আমি সবসময় কুয়াশা শুনি, অনেক ধন্যবাদ। তনু লিখেছে, স্কুল অফ থাকায় অনেকদিন পর কুয়াশা শুনছি, আপু তুমি কেমন আছো, আমি ভালো আছি। সজীব লিখেছে, রিমন রিমা লিখেছে, আলভি লিখেছে, উই আর এনজয়িং দ্য স্টোরি, অসম। আচ্ছা সবাই সঙ্গে থাকুন, আমি একটা ছোট্ট বিরতি নেবো, তারপর ফিরে এসে বাকিদের এস এম এস পড়ছি, আরো বলছি এস এম এস পাঠানোর ঠিকানা জানিয়ে দিচ্ছি আরো লিখবার জন্য, ট্রিপল টু ওয়ান যে কোনো মোবাইল। আর একবার স্বাগত বন্ধুরা কুয়াশায়, কুয়াশার 51তম পর্ব এবং আজকে কুয়াশার জন্মদিন, অনেক বন্ধু শুভেচ্ছা জানিয়েছে। আর সঙ্গে আছে আমি শারমিন, কিন্তু শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে শুরুতেই ঘোষণা দিয়েছিলাম একটি, যে কুয়াশার সব বন্ধুদের যে বিশেষ আয়োজন হতে যাচ্ছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা। কারণ আমাদের কুয়াশার যে মূল কাহিনী আমরা সম্প্রচার করি, এটার জন্য একটা স্ক্রিপ্টের প্রয়োজন হয়, এবং সেই স্ক্রিপ্টটি আমাদেরকে নিয়মিত, আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আছেন তারা লিখে থাকেন, নিয়মিত আমাদেরকে দিয়ে থাকেন। তো সেটার জন্য অনেকেই আগ্রহী হয়েছেন, অনেকেই লিখে পাঠায়, অনেকে জানতে চান যাবো কী করে পাঠাবো কোথায়, তাহলে জানিয়ে দিচ্ছি কীভাবে স্ক্রিপ্ট লিখতে হবে। সেটা হচ্ছে 16 ফন্টে লিখতে হবে এবং মিনিমাম 30 পেজ হতে হবে, 16 ফন্টে 30 পেজ, 30 পেজেস থেকে সর্বোচ্চ 50 পাতা কিংবা তার চেয়ে বেশি হলে কোনো আপত্তি নেই, ক্ষতি নেই। এবং স্ক্রিপ্ট বাছাই করা হবে, এবং বাছাই করার পর যে বিজয়ী হবেন তার জন্য বিশেষ পুরস্কার তো রয়েছে, এবং সবচেয়ে বড় যে পুরস্কার আমি মনে করি তার গল্পটি কুয়াশায় সম্প্রচারিত হবে, এবং তাকে বিজয়ীকে কুয়াশার বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানানো হবে। আর এখন জানিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে স্ক্রিপ্টটি পাঠাবেন, দুভাবে আপনি স্ক্রিপ্ট পাঠাতে পারেন। প্রথমত আমাদের একটি ইমেল আইডি আছে, kuwashaefm8920@gmail.com, আমি আবারও বলছি kuwashaefm8920@gmail.com। আর এবিসির যে অ্যাড্রেস আছে সেখানে আপনি পোস্ট করে পাঠাতে পারেন, বাই পোস্ট পাঠাতে পারেন, অথবা আপনি পৌঁছে দিয়ে দিতে পারেন। আমি জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কার্বন বাজার, ঢাকা। আবারও বলছি এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এই ঠিকানায় পাঠাতে পারেন। এখন থেকে বিশেষ করে চাইলে আপনি আজ রাত থেকেও লিখতে পারেন, একটা প্রস্তুতি নিয়ে ফেলেন মানসিক ভাবে। তবে হ্যাঁ, কোনো প্রেমের গল্প হলে চলবে না, প্রেমের গল্প হলে চলবে, সেখানে রহস্য থাকতে হবে, ভয় থাকতে হবে অবশ্যই। এবং আরেকটা কথা বলছি বন্ধুদের, কোনো অন্যের কোনো গল্প মৌলিক কাহিনী হতে হবে, বা আর যদি আপনি অন্য কোনো বড় কোনো ক্লাসিক বা কারো গল্প আপনি লিখে পাঠান, সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে কোনো বিদেশি গল্পের ছায়া অবলম্বনে আপনি লিখতে পারেন, সেটা আপনাকে মেনশন করতে হবে যে কার গল্প কি, সেই হিসাবে আপনি পাঠাতে পারেন। স্ক্রিপ্টটা আপনাকে সেরকমই হতে হবে, সেরকম গল্প আপনি সেভাবে তৈরি করতে হবে। তাছাড়া যে অন্য কোনো গল্প থেকে আপনি হুবহু তৈরি করে পাঠিয়ে দেবেন সেটা হলে হবে না, কিন্তু আগেই বলে দিচ্ছি। এবং আপনারা যে আমাদের কাহিনীগুলো শোনেন, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এগুলো মৌলিক কাহিনী, আর যেগুলো মৌলিক কাহিনী থাকে না, হয়তো কোনো বিদেশি গল্পের ছায়া অবলম্বনে তৈরি করা হয়, সেটা কিন্তু আমরা উল্লেখ করে দিই, আমরা কিন্তু মেনশন করি যেটা অমুক জায়গা থেকে নেওয়া হয়েছে এবং এটার বিদেশি কোনো গল্পের ছায়া অবলম্বনে আমরা নিয়েছি, সেটা আমরা বলে দিই। তো ঠিক আছে, জানিয়ে দিলাম। এখন আমি আবার এসএমএস পড়তে চলে যাচ্ছি। অনেক বন্ধু লিখে পাঠিয়েছে। রাকিব লিখেছেন চিটাগং থেকে, শুভ নববর্ষের হ্যাপি বার্থডে কোয়াশ, অনেক ধন্যবাদ। শ্যামিন আপু, বাংলাদেশে এরকম মানুষ আছে ভাবতে পারছি না। আমি বুঝতে পারলাম না, এটা আপনি বোধ হয় সেই জোকারের কথা বলেছেন। আচ্ছা, এথিকা লিখেছে, ইউ মাস্ট বি জোকিং, ইভেন উইগস আর বিং হন্টেড নাওয়াডেজ, অসম স্টোরি এথিকা, থ্যাংক ইউ এথিকা। বৃষ্টি লিখেছে, আজকে আমি কুয়াশা শুনতে পারিনি, আই মিস কুয়াশা, শুভ নববর্ষ আপু। কোনো অসুবিধা নেই, তুমি এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে আগামীকালই শুনতে পারবে কুয়াশা এই পর্বটি। এই পর্বটির নাম হচ্ছে জোকার। রায়হান লিখেছে, ওয়ারি থেকে শুভ নববর্ষ আপি, আজও ভয় লেগেছে, নতুন বছর ভয় প্রাণ জাগায় দোলা, ভয় প্রাণে জায়গায় দোলা, এটা কি লিখেছে? আচ্ছা, সজীব লিখেছে, যাত্রা বাড়ি থেকে, আই লাভ কুয়াশা, আই লাভ কুয়াশা টিম। আমি আর একটু আগে চলে যাচ্ছি, যারা প্রথম দিকে পাঠিয়েছেন। একজন লিখেছেন, আপু সাবিন আপু, কুয়াশার দিন শেষ, তারপরও কুয়াশার গল্প শুনতে খুব ভালো লাগছে, আই লাভ কুয়াশা, শাহজাদ হোসেন নোয়াখালী থেকে, ধন্যবাদ। আর লিখেছেন শাহজাদ ফ্রম চঙ্গি, এই পর চলছে তার জোকার, এই পর্বে চলছে তার জোকার ছিল, তাকে কেউ অপমান করে পরে সে আত্মহত্যা করে, তাই এটা অভিশপ্ত হতে পারে, সেরকমই কিছু একটা হবে। টাইগার হাফিজ জঙ্গল মোল্লা বাড়ি থেকে লিখেছেন, আপু সালাম তোমাকে, কুয়াশার সকল কলা কুশলীকে, শুভ পহেলা বৈশাখ, হ্যাপি বার্থডে কুয়াশা, অনেক ধন্যবাদ। টাইগার হাফিজ, আপনি কেমন আছেন? অনেকদিন পরে আপনি লিখেছেন আমাকে, আপনি যখন সকালে মুখরিত জীবন করতাম তখন আপনি নিয়মিত লিখেন, অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হলো, সঙ্গেই থাকবেন সবসময়। ভয় ভয় লাগে তবু শুনতে হয়, যেহেতু থাকেন শামিন আপু আলম তিতুমির করা, জয় ধন্যবাদ। সোহাগ ফেনী থেকে লিখেছে, আপু আমার খুব ভালো লাগবে এন্ড ভয় লাগে, দেখি সামনে কি হয়। এমডি শাহিন আলম লিখেছে, কি লিখেছেন তোমায়, আমি আপনার লেখাটা পড়তে পারলাম না, আমি খুবই দুঃখিত। হৃদয় লিখেছে মাদার টেক থেকে, আপু নববর্ষের শুভেচ্ছা নাও, অলওয়েজ কুয়াশা শুনি, আজ প্রথম মেসেজ করলাম, অনেক ধন্যবাদ। নিতু লিখেছেন কলাবাগান ঢাকা থেকে, আপু শুভ নববর্ষ, আজ কুয়াশা শুনতে ভালো লাগছে, ধন্যবাদ। মুমুনিসা লিখেছে, ওয়াও স্টোরি, অনেক ধন্যবাদ। ইপসিতা লিখেছে, কোন জোক অবহেলা আর কোন জোকার, সরি আপনি জোক লিখেছেন, জিনিস হবে জোকার, কোন জোকার অবহেলার শিকার হয়েছিল এন্ড তার আত্মা চুলটায় ভর করেছে, হতে পারে সেরকমই কিছু একটা হবে, আমরা সেটাই ধারণা করছি। আতিক ফটিকছড়ি থেকে লিখেছে, ওই পথচুলাটার জন্য সুহা ফেমাস হবে, তবে আগে কেউ পথচুলাটার জন্য মারা গেছে, ওইটা অভিশপ্ত পথচুলা, না একদম সেটা হতে পারে, আগে হয়তো কেউ মারা যেতে পারে পথচুলার কারণে, কিন্তু সুহা কিন্তু এটা ভুল প্রেডিকশনটা, সুহা ফেমাস হতে পারেনি। মৌ লিখেছে, হ্যাপি বার্থডে কুয়াশা, থ্যাংকস কুয়াশা, কুয়াশা টিম, কুয়াশা লং লিভ, কুয়াশা লং লিভ হোক। আচ্ছা আপু, মনে হয় জোকারের পথচুলার কোনো রহস্য আছে, এগুলো বেশ আগে এসেছিল। ইপসিতা লিখেছে, আচ্ছা এটা পড়েছি, ইপসিতা দুবার পাঠিয়েছে এসএমএস। রোয়াজ বলছে, যাত্রাবাড়ি থেকে, আমার বন্ধু মেঘ কুয়াশা নিয়মিত শুনে, বাহ মেঘ শুনে কুয়াশা,
মেঘ রাঙামাটি থাকে, ওকে বলে দিও আমি ওকে মিস করছি। আচ্ছা রোদ রোদ মেঘ রোদ মেঘকে মিস করছে, সেটা কুয়াশার মাধ্যমে জানাতে হলো। নীল লিখেছে আকাশের তার, ও এটা প্রেমের কবিতা, এটা এখন পড়া যাবে না। আবিল মাহমুদ লিখেছে রশ্মিতে কেন শামিন আপু, আমি তোমাকে রেগুলার শুনি কিন্তু তোমাকে এসএমএস করা হয় না। আই লাভ লাভ ইউ কুয়াশা, হ্যাপি বার্থডে টু ইউ, অনেক ধন্যবাদ। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড হ্যাপি জন্মদিন এবিসি রেডিও 89.2। কুয়াশা শামিন আপু, দোয়া করি আগামীতে যেন আরো খুব ভালো গল্প উপহার দিতে পারেন আপনাদের এই কুয়াশা টিম। কিন্তু আপনি নামটা কেন লিখে পাঠাননি? সুমন মিরপুর থেকে লিখেছে শামিন আপু, কুয়াশায় তো এখন আর কোন ট্রু স্টোরি নিয়ে হয় না, কারণটা একটু বলবেন কি? ট্রু স্টোরি হয় না আপনাকে কে বলবো, অনেক ঘটনা থাকে, আমাকে মেনশন করেন, আবার হবে আগামীতে। এত অধৈর্য হলে তো একদিনে তো এতগুলো গল্প তো আমরা করতে পারবো না, তো অস্থির হওয়ার কোনো কারণ নেই। আর আমরা কখনোই বলিনি যে কুয়াশা শুধু আমরা ট্রু স্টোরি নিয়ে করবো, আমরা ফিকশন বলেছি সব রকমই বলি, ট্রু স্টোরি নিয়ে আগামীতে হবে। শুভ নববর্ষ আপু, আই হোপ your year will be go full of happiness. আমি মুগ্ধ হলাম এসএমএসটা পড়ে, নামটা পাঠাননি আপনি। যাই হোক, হে আপু আমি তোমাদের নতুন ফ্রেন্ড হাসান, এটা আমার ফার্স্ট এসএমএস, হ্যাপি বার্থডে কুয়াশা। আজকের কুয়াশা পহেলা বৈশাখ নিয়ে প্রমোদ থেকে, এটা বুঝলাম। একটা মাঝখানে একটা ইয়ে ছিল কুয়াশা, যে যখন সুহা একটা পারফর্ম করার কথা চৈত্র সংক্রান্তির দিনে, সেটা নিয়ে, সেটা মানে পয়লা বৈশাখ একটা বিষয় ছিল, যেটা আজকের ঘটনার সঙ্গে মিলে গেছে। তাসফিয়া, হ্যালো আপু, আই এম ফ্রম চিটাগং, আই এম ইউর বিগ ফ্যান, হ্যাপি নিউ ইয়ার টু ইউ, তোমাকে শুভ নববর্ষ। আর এটা লিখেছে অরণ্য, হ্যাপি বার্থডে সাকিব, ফারজানা, খালেদ, সেতু, রুম্পা, শামিন আপু, হোল কুয়াশা টিম, থ্যাংক ইউ সো মাচ। অরণ্য, শামিন আপু নতুন বছরের শুভেচ্ছা, তোমার ভয়েসটা অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। এটা নাম কি রেডিও নাকি? প্রথম লিখেছে রেডিও। ইভা লিখেছে লং লিভ কুয়াশা অ্যান্ড হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। ডক্টর ফেরদৌস লিখেছে মিস শারমিন, আপনি কি লিখেছেন যে পিকুলিয়ার এস এম এস আপনার, আপনি পুরোটা আসেনি, আপনি যদি আরেকবার লিখতেন তাহলে আমি পড়ে দিতে পারতাম। হ্যালো শামিন আপু, আমি তোমার নতুন বন্ধু, সো তোমাকে জানাই শুভ নববর্ষ, বি এম ওসমান, কচুয়া, চাঁদপুর থেকে, হ্যাপি বার্থডে কুয়াশা অ্যান্ড হ্যাপি বাংলা নিউ ইয়ার 1421, আকাশ, চট্টগ্রাম থেকে। নাইম ইসলাম, লাল শাক, মূলা শাক, কচু শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, যত পাতা তত শাক সব মিলে তোমাকে জানাই অ্যাডভান্স পহেলা বৈশাখ, অনেক ধন্যবাদ। ইতিমধ্যে প্রেম রেখেও পাঠিয়েছিলেন আপনি, বৈশাখ তো ক দিয়ে না, খ দিয়ে বৈশাখ, সুতরাং আপনি এটা গ্রহণযোগ্য বলে আমি মনে করলাম না। আর নতুন সনের নতুন ভয়ে প্রাণের জায়গায় দোলা, শামিন আপুকে কোনোদিন যাবে না ভোলা, আলম, অনেক ধন্যবাদ আলম। অনুপম, আজকে কুয়াশা শুনে খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। প্রিমা রিকনেশন স্কুল থেকে হ্যাপি বার্থডে, বিলিভ হচ্ছে না যে কুয়াশার এক বছর হয়ে গেছে, লং লিভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। মিনাজুদ্দিন আনিস লিখেছে আপনি আপনার ভয়েসটা এত মিষ্টি কেন, সেতু ভাইয়ের পড়ার স্টাইলটা খুব সুন্দর, মাহফুজ আহমেদ খান, মাদার টেক, অনেক ধন্যবাদ, সেতুকে জানিয়ে দেব। আর রাফি ফ্রম জুরাইন থেকে লিখেছে হ্যাপি বার্থডে কুয়াশা, আই লাভ কুয়াশা, থ্যাংক শামিন আপু ফর গিভিং আস আ ভেরি নাইস প্রোগ্রাম, লাভ এবিসি, শুভ নববর্ষ শামিন আপু, হ্যাপি বার্থডে কুয়াশা। তো এই ছিল আজকের কুয়াশার এস এম এস, আজকের সময় আজকে বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কুয়াশা, আর আমরা অনেক ক্লান্ত পরিশ্রম, তাকে সারাদিন খুব ধকল গেছে সবার, আমি জানি যারা শুনছে তারাও অনেক ক্লান্ত, আজকে আমার মনে হয় তাড়াতাড়ি ঘুরে পড়া ভালো। আর আজকে কুয়াশার গল্প কেমন লাগলো সেটা একটা ফিডব্যাক চাই এবিসি ফ্যান পেজে, এবং আজ শামিনের ফ্যান পেজে প্লিজ লিখে পাঠান কেমন লাগলো আজকের গল্প, একান্নতম পর্বে যেটা চলছিল কুয়াশার জন্মদিনে, এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য, এবং এই প্রাপ্তির কারণে একটা চমৎকার ঘোষণা দিয়েছি শুরুতেই, আবারও জানিয়ে দিচ্ছি যে কুয়াশার সব বন্ধুদের একটা বিশেষ আয়োজন করা হচ্ছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা, এবং এটাকে খুব সিরিয়াসলি নেবেন, আসলে এটা খুব ভালোভাবে দিতে চেষ্টা করবেন। এবং স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা গল্প লেখার প্রতিযোগিতা কিন্তু না, গল্প আপনারা
স্ট্রিপ রাইটার যে স্ট্রিপ রাইটিং প্রতিযোগিতা অংশ নিন, গল্পও পাঠান, দুটোই একসঙ্গে পাঠাতে পারেন। গল্পটা আমরা পড়ে দেবো কুয়াশায়, যেটা সেতু পরে কুয়াশার প্রথম আওয়ারে আমরা যেটা করি প্রথম ঘন্টা আমরা পড়ে দেবো। কিন্তু স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতায় যে বিজয়ী হবেন তার গল্পটি সম্প্রচার করা হবে, তার কুয়াশার মূল কাহিনী যেটা আমরা করি সেখানে, এবং যে বিজয়ী হবে তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার, এবং তাকে পুরস্কার তো দেওয়াই হবে, এবং পুরস্কারটি দেওয়া হবে তাকে কুয়াশায় আমন্ত্রণ জানানো হবে সেই আয়োজনে। আর কিভাবে পাঠাতে হবে, কত কি করে পাঠাতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। 16 ফন্টে লেখা, 30 পেজ থেকে সর্বোচ্চ 50 পাতা, এবং তার চেয়ে বেশি হলে কোনো আপত্তি নেই, পাঠানো যেতে পারে। এবং পাঠাতে হবে যে ঠিকানায়, ঠিকানা দুটো জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম ঠিকানাটা বলি আগে, kuasha@gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে পারে। আর একটা হচ্ছে ABC-র অ্যাড্রেস, যেখানে আপনি বাই পোস্ট পাঠাতে পারেন, অথবা আপনি কাউকে দিয়ে পৌঁছে দিয়ে যেতে পারেন, আপনি নিজে এসেও দিয়ে যেতে পারেন। আমি জানিয়ে দিচ্ছি ABC-র অ্যাড্রেসটি, ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, আরও একবার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। আর কুয়াশার আজকে জন্মদিনে কুয়াশার টিমের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি শারমিন আজকে বিদায় নিচ্ছি, আরও একবার শুভ নববর্ষ এবং শুভরাত্রি জানিয়ে।
ভাবি, হাতেই থাকো, আমি তো বুঝতেই পারছি না। ভাবি, সামনে পহেলা বৈশাখে আমাদের অ্যাপার্টমেন্টে অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম হবে সেটাতে এটা নিয়ে একটা আইটেম রাখবো। তো সে আইটেমটা কি? এই ধরো জোকারের জোকারি, তোমরা পারো বটে।
ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর একটা, আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিও।
This track was downloaded from FusionBD.com.